exclusively on FusionBD.com.
It is here with more fun and fear.
ঘুরছে সময়, এখন রাত 11টা শুরু হয়ে গেল। ভূত এফএম হরর ক্লাব থাকছে সৃষ্টি একদম রাত 2টা পর্যন্ত, এবং আজকে অনেক অনেক গল্প আছে। আগে বলেছিলাম যে আজকের এপিসোডটা পুরোটাই থাকবে ভূত এফএম হরর ক্লাব, যে হরর ক্লাব গুলো আছে যারা বাংলাদেশ জুড়ে, তাদের পাঠানো মেইল থেকে যে গল্পগুলো এসছে সেখান থেকে সেগুলো নিয়ে আজকের গল্পগুলো থাকবে। এবং সেই সাথে ভূতিকায় খুব সুন্দর একটা গল্প আছে আজকে আমাদের সাথে, নতুন একটা হরর ক্লাব আছে। সো আজকে পুরোটা এপিসোড জুড়ে শুধু গল্প এবং অনেক সুন্দর সুন্দর কিছু আড্ডাও থাকছে আপনাদের আজকের হরর ক্লাবের সাথে। সো আশা করি পুরোটা সময় অনেক এনজয় করবে। শুরুতেই যেটা হয়ে থাকে শুনছেন ভূত এফএম হরর ক্লাব, এবং সৃষ্টি আছে আপনার সাথে এই সময়টাতে থাকছি, যেটা হরর ক্লাবের সময় 11টা থেকে রাত 2টা পর্যন্ত। নোটক ট্রিপল প্লে 3টা গান শুনে আসলাম, আর এই সময়টাতে স্টুডিওতে আমি একা না, আমার সাথে আছে আরো দুইজন, এবং এই দুইজন তারা একটা হরর ক্লাবের মেম্বার, এবং আজকে প্রথমবারের মতো তারা এসছে স্টুডিওতে। তাদের হরর ক্লাবটির নাম হচ্ছে হিডেন ওয়ার্ল্ড, খুব সুন্দর একটা নাম। তো পরিচিত হয়ে নিচ্ছি যারা এসছেন।
হ্যালো লিসনার্স, দিস ইজ তাসিন আহমেদ from Nikunj, hometown Faridpur, Shabipur.
Okay.
Assalamu alaikum, ami Tanvir Tuhin, Faridpur amar basha, ami thaki Dhaka Mon Bazar.
আচ্ছা, তো আপনারা দুজন আজকে প্রথমবার মতো হরর ক্লাবের স্টুডিওতে এসেছেন, খুব ভালো লাগছে আপনাদের দেখে। তো আপনারা ভূত ফিল্মের খুব ফ্যান, একদম শুরু থেকে ভূত ফিল্ম শোনেন?
একদম বড় ফ্যান।
আচ্ছা, কিরকম ভূত ফিল্ম শোনার শুরুটা কিরকম?
হ্যাঁ,
এমনিতে প্যারানর্মাল বিষয়ে আগ্রহ বা হরর বিষয়ে অনেক আগ্রহ আছে?
হ্যাঁ, অনেক, একেবারে ভূত
ফিল্ম শোনার শুরুটা কি এরকম আগ্রহ থেকে?
হ্যাঁ, আগ্রহ থেকে। আবার বলা যায় মানে হঠাৎ করে মানে দেখলাম যে ভাইয়া ইয়া করতেছে, মানে দিনের বেলা, উনি তার নাম রজিন, তো ভাইয়া দেখতেছে যে দিনের বেলা উনি ইয়ারফোন কানে দিয়ে মানে আছে, ইয়ারফোন কানে দিয়ে কিছু একটা মানে ই করতেছে, তার যাবতীয় আনুষঙ্গিক কাজ করতেছিল। তো আমি বলছিলাম যে ভাইয়া মানে কি আপনি কারোর সাথে কথা বলতেছেন না? দেখতেছি কারোর সাথে কথা বলতেছেন, বাট ইয়ারফোন কানে দেওয়া মানে কি? বলছে যে ভূতের ফিল্ম শুনতেছি। তখন বললাম যে ভূতের ফিল্ম শুনতেছেন, এটা কি বলছে? এখানে অনেক মজার মজার এবং অনেক মানে ভৌতিক ঘটনাগুলো এখানে শেয়ার করা হয়, তো এটা এটা আর কি শুনতেছি। আমি বলছি কখন হয়? বলছে রাতে হয়। তা আমি বলছি যে আপনি দিনে শুনতেছেন? বুঝলে রাতে শুনতে ভয় লাগে।
আচ্ছা, তো আপনি সেই ভয়ের জগৎ আপনি ঢুকে গেলেন।
পরে সেই থেকে ঢুকে মানে মানে আমার এক্সেস নেওয়া তো মানে এখন পর্যন্ত আছে, মানে কোন একটা এপিসোড মানে মিস করি না কখনো, এতটাই আর কি মানে ইন্টারেস্টেড বলা যায় মানে এখন পর্যন্ত আর কি আছে।
তো ভূত ফিল্ম তো দুজনেই বেশ অনেকদিন ধরে শুনছেন আপনারা, তো এখন সবসময় যে শুরুতে যেটা হতো যে একটা শো হচ্ছে ভয়ের গল্প বলে, এটা সেই ভয় পাওয়ার ইচ্ছা থেকেই তো শুরু, সেই ভয়টা তো এখনো পাচ্ছেন আপনারা? খুব ভয় লেগেছিল বা একদম মনে দাগ কেটে আছে এরকম কোন ঘটনার কথা কি মনে পড়ে?
হ্যাঁ আছে, সেটা যদি বলা যায় বাবু ভাইয়ের একটা ঘটনা আমার খুব মানে মনে আছে এখনো, যে সে শেয়ার করছিল যে সে বলছিল তার কোন একটা মানে রিলেটেড তার আর কি কোন একটা শুটিং এর কাজে বাইরে গিয়েছিল, একটু মানে লং হাইওয়ে রোডে এদিক দিয়ে তো গিয়েছিল। তো যাওয়ার পথে তারা যখন রাত 12টা 1টা বাজে এরকম সময়ে দেখে যায় একটা ব্রিজের উপরে মানে চাদর মুড়ি দিয়ে বসে আছে। তো তারা দুষ্টমি করতেছিল জানালা দিয়ে, দুষ্টমি করতেছিল, মানুষ বসেছিল, দুষ্টমি করতেছিল যে এই হ্যালো এরকম মানে জাস্ট সাউন্ড করতেছিল। তো এরকম করার পর তো এরকম মানে একবার করছে, তো সেকেন্ড টাইম আবার দেখে যে ওইরকম ওই সেই লোকটাই এরকম একটা মানে একটা আকৃতি, সেটা বলবো না, পুরো একটা মানুষের রূপী, তো এরকম বসে আছে। তো বসে থাকার পর আবারও সে তার দুষ্টমি করতেছে, কিন্তু পরবর্তীতে আর কিছু দূরে যা দেখে যে তাদের মানে গাড়ির ভেতরেই একটা স্টাফ ছিল, মানে সে আর কি এরকম মানে অদ্ভুত আচরণ করতেছিল। তো
সেই গল্প ঘটনাটা আপনার খুব মনে দেখা
গেছে একদম।
তো এমনিতে এখন হরর ক্লাব যখন শুনেন,
জি
ফিকশন,
জি
তো এই ফিকশন গুলোকে কেমন লাগে? আগ্রহটা কি হরর ক্লাব শোনার পর থেকে নাকি আগে থেকে ভয়ের গল্প টল্প পড়া হতো?
না, তেমন ভয়ের গল্প মানে বইয়ের থেকে পড়াটা খুব কম হয়েছে, বাট আমরা মানে ইয়েতে
দেখা হয়েছিল
মানে আমরা
কি দেখেছেন মানে ভয়ঙ্কর কিছু দেখেছেন? আপনারা কতজন আছেন
এই মুহূর্তে? আমরা তিন চারজন আছি আর উপস্থিত আমরা আজকে দুজন, আর দুজন হচ্ছে একটু
ঠিক আছে, দুজন এসছেন আপনারা, সেজন্য অবশ্যই অনেক ধন্যবাদ। আজকে স্টুডিওতে বসে বসে আমরা অনেকগুলো গল্প শুনবো এবং আপনারা আশা করি নেক্সট ডে আপনারা অনেক গল্প পাঠাবেন আপনারা। এবং যেটা তাহসিনের সাথে কথা হচ্ছিল যে তাহসিনের মানে প্যারানর্মাল কিছু বিষয়ের প্রতি কিছু রিসার্চও আছে, সেই বিষয়গুলোকে আমরা পরবর্তীতে শুনবো। তো আজকে এখন আমাদের হাতে বেশ কয়েকটা গল্প আছে, আজকে স্টুডিওতে বসে আমরা আড্ডা দিতে দিতে গল্প একটা শুনতে শুনতে দেন আপনাদের ঘটনাগুলো শুনবো কিছু। তো এখন ছোট্ট একটা বিরতিতে চলে যাচ্ছি, খুবই ছোট্ট একটা বিরতি, ফিরে এসে রাজ হরর ক্লাবের পাঠানো একটা গল্প এই উইকে দ্বারা পাঠিয়েছিল সেই গল্পটা আপনাদের শোনাবো। আচ্ছা ছোট্ট একটা বিরতির পর চলে আসছি, শুনতে থাকুন রেডিও ফ্রি রেডিও ফ্যান টু ফোর। বলেছিলাম খুব ছোট একটা ব্রেকের পর আবার ফিরে আসবো এবং ফিরে এসেছি আমি। তো এখন আপনাদের একটা স্টোরি শোনাবো, এটা রাজ হরর ক্লাব তারা পাঠিয়েছে কালেক্টেড একটা স্টোরি, সুন্দর একটা গল্প। এবং আজকে এরকম বেশ অনেকগুলো গল্প আছে, জানি না কটা পড়তে পারবো। ডার্কনেস হরর ক্লাব থেকে বেশ সুন্দর সুন্দর বেশ কয়েকটা গল্প আমাদেরকে পাঠিয়েছিল, সেখান থেকে একটা গল্প পড়ার অন্তত চেষ্টা করবো এবং হাতে আর অনেকগুলো গল্প আছে। তো এই গল্পটা পড়ার আগে আবার আপনাকে জানিয়ে দিচ্ছি, এই আজকে যে হরর ক্লাবটি আমাদের স্টুডিওতে এসছে তারা যেভাবে এসছে, আপনারা যদি ঠিক এভাবে আসতে চান তবে যেটা করতে হবে আমাদেরকে মেইল পাঠাতে হবে bhutfm@radiofulti.fm এই অ্যাড্রেসে মেইল পাঠিয়ে দেবেন এবং সাবজেক্ট ফিল্ডে লিখতে হবে হরর ক্লাব। আপনার শোনা কোনো ভয়ঙ্কর গল্প, ভয়ের গল্প, সেই গল্পের গল্পটি আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন, আপনার নিজের লেখা কোনো গল্প আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। এই সময়টাতে কেমন লাগছে ভূতফম হরর ক্লাব সেটা জানাতে হলে আপনাকে চলে যেতে হবে ফেসবুকে, facebook.com/radiofurti এই ঠিকানায় হরর ক্লাবের একটা পোস্ট দেয়া আছে, সেই পোস্টের নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার কথা। এবং আমাদের সাথে আছেন আজকে হিডেন ওয়ার্ল্ড এই হরর ক্লাবের দুজন মেম্বার, তো তাদের সাথে আরো কথা হবে। আমরা এখন চলে যাচ্ছি রাজ হরর ক্লাব থেকে যে গল্পটি পাঠানো হয়েছে সে গল্পে। রাত প্রায় তিনটে, দেয়াল ঘড়ি তেমনই জানান দিচ্ছে। ফেসবুকে সে নতুন আলাপ হওয়া মেয়েটার নামের পাশে সবুজ আলোটা চলে উঠল। রোজ ঠিক এই সময়ে মেয়েটা অনলাইনে আসে, জানেন অবারুণ, এরপরই মেসেজ হাই। আচ্ছোয়া হয়ে ল্যাপটপটা বুকের ওপর টেনে নেয় নবারুণ, এবার শুরু হবে ভার্চুয়াল অফিসার। কথায় কথায় রাতের বয়স বাড়বে, হাওয়াই পুরো পৃথিবীটা কয়েকটা চক্কর কেটে নবারুণের ফ্ল্যাটের বন্ধ জানালায় এসে ধাক্কা দিয়ে যাবে। রাস্তার কুকুরগুলো এই প্রাক জানুয়ারির ভীষণ শীতে রাস্তার আলো আঁধারের মাঝে হয়তো কোনো কারাহীনের উপস্থিতি জানান দিতে অদ্ভুত সুরে ডেকে উঠবে। সামনের বাড়ির আধ পাগল পুরো লোকটা ঘুমের চোখে কুকুরগুলোকে সাপ সাপান্ত করবে। তবু নবারুণ নির্বিকার হয়ে ইহজগতের নৈশকালীন ঘটনাগুলোকে অগ্রাহ্য করে সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে তুলে যাবে একটু একটু করে। নবরুণ সেন, বয়স 22, বাড়ি থেকে বহু দূরে কলকাতায় ওদের এই ফ্ল্যাটে একা থাকে বেশ কয়েক বছর ধরে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্রজীবন থেকেই নবরুণ খুব মেধাবী, তবে তার অস্বাভাবিক তীব্র আকর্ষণ বিপরীত লিঙ্গের মানুষের প্রতি। এ বয়সে হয়তো তা স্বাভাবিক, কিন্তু নবরুণের ক্ষেত্রে আকর্ষণ অদ্ভুত মাত্রায় বেশি। অমুখ এক আকর্ষণে ও বারে বারে নতুন নতুন অ্যাডভেঞ্চারের পেছনে পেছনে ছুটে বেড়ায়। শুরু সেই সহপাঠীর দিদিকে দিই, যে অসম বয়সের প্রেমে কোনো মনের আদান প্রদান ছিল না, ছিল শুধুই যাক। ধীরে ধীরে নবারুণ নিজেকে নিজের ক্ষমতাকে বুঝতে পেরেছিল। শুধু ওর মেধায় মুগ্ধ হয়ে নয়, সুদর্শন নবারুণের পৌরুষের আগুনে নিজের আত্মাহুতি দিতে লালনের অভাব নেই। সময়ের সাথে সাথে নবারুণ আবিষ্কার করেছে সে দুনিয়ার চড়াই উৎরাই। একে একে কতজন এলো আবার চলেও গেল। নবারুণ যখন যাকে কাছে পায় তখন তার অস্থি মজ্জার গল্পগুলো পড়ে ফেলে। এ এক নেশা। এ নেশায় আসক্ত নবারুণ নিজেও জানে না এর থেকে মুক্তির উপায়। অবশ্য মুক্তি পেতে কি নিজেই চেয়েছে কখনো? এর জন্যই কুঁড়িও হারিয়ে গেছে এই পৃথিবীটাকে, ওর জীবনের প্রথম আর শেষ ভালোবাসা। যেদিন কুঁড়ি বুঝেছিল ও ছাড়াও নবারুণের আলাদা একটা জগৎ আছে, সেদিন নিজেকে শেষ করে দিতে এক মুহূর্ত দেরি করেনি। কিন্তু কি আশ্চর্যজনক ভাবে কুঁড়ির এই আত্মহত্যার জের নবারুণকে বিন্দুমাত্র প্রভাবিত করতে পারেনি, না সামাজিকভাবে না মানসিকভাবে। কথা এগোতে থাকে ধীরে ধীরে, শিকারে অভ্যস্ত নবারুণ গন্ধ পায় শিকারের, এ তো মেঘ না যেতে জল, কোন পরিশ্রম ছাড়াই এ মেয়ে তো সমর্পণের জন্য প্রস্তুত। ফেসবুকে ফুটে ওঠে নীলচে চোখের সেই রূপসীর লেখা, ইচ্ছে করছে তোমার সাথে রাতের ঠান্ডা হাওয়ায় হেঁটে যাই অনেক দূরে, মুচকি হেসে নবারুণ টাইপ করে চলে এসো, মেয়েটি লিখে সিরিয়াস, নবারুণ লিখে পাঠায় হ্যাঁ উত্তর আসছে আসছি তবে, তারপরে হঠাৎ করেই অফলাইন, ল্যাপটপ তার পাশে রেখে উঠে বসে নবারুণ, একটা সিগারেট ধরায়, মুখে মৃদু হাসি, ও জানে রাস্তাটা তৈরি হয়ে গেছে, এবার শুধু দেখা করার অপেক্ষা। কোথায় দেখা করতে হবে ভাবতে ভাবতে ঠিক করে এখানেই ফ্ল্যাটেই ডেকে নেবে কোনো একদিন দুপুরে। রাস্তার কুকুরগুলো হঠাৎ চারদিকে নিস্তব্ধতা ভেঙে একসাথে ডেকে উঠল, তারপর কেমন অস্বাভাবিক করুণ সুরে কাঁদতে লাগল, থেমে থেমে পারে পারে। শীতের রাতে নির্জন পৃথিবীতে ফিসফিস করে কারা যেন আকুতি জানাতে থাকল, যেন দীর্ঘদিনের বন্দী দশা থেকে অতৃপ্ত আত্মারা মুক্তি চাইছে। রাত জাগা পাখি টানা ছাপটে পালাতে চাইল বহু দূর, পাতা হাহাকার করে উঠল। সিগারেটটা শেষ করে ঘরের উত্তর দিকে দেওয়ালের দিকে তাকিয়েছিল নবারুণ, চোখে ঘুম নেমে আসছে ধীরে ধীরে। হঠাৎ কুঁড়ির মুখটা ঠেসে উঠল মনে, ঘরের আলোটা যেন একটু কমে গিয়ে আবার চোরাল হল, কিছু একটা পরিবর্তন হয়েছে ঘরে, কিছু একটা ঘটেছে, কেমন অন্যরকম লাগছে। ঘুমিয়ে প্রায় বন্ধ হয়ে যাওয়া চোখে নবারুণ দেখল বিছানার পাশে রাখা বেতের চেয়ারটায় একটা মেয়ে বসে, পরনে শাড়ি, ওর দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছে, চিনতে পারেও, একটু আগে তার সাথে কথা হচ্ছিল। এমন অস্বাভাবিক ঘটনায়ও নবারুণের মনে কোনো প্রশ্ন জাগল না, কি ভীষণ ঘুম পাচ্ছে ওর, চোখ চড়িয়ে আসছে, ভালোভাবে তাকাতেই পারছে না। মেয়েটা চেয়ার থেকে উঠে বিছানায় এসে বসল, আস্তে আস্তে বলল, বলেছিলাম না আমি আসব। হঠাৎ যেন সংগীত ফিরে পেল নবারুণ, কেমন একটা আতঙ্ক মিশ্রিত কৌতূহল মুহূর্তে ও নিজের মধ্যে টের পেল, নিজেকে স্থির রাখার চেষ্টা করে বলল, কিন্তু এলে কি করে। মেয়েটা নিচু গলায় বলে উঠল, আমি সব পারি। সুন্দরী আলতো করে নবারুণের হাতের ওপর হাত রাখল, কি ভীষণ শক্ত আর ঠান্ডা সে হাত, নবারুণ চমকে ওঠে সেই স্পর্শে। ঘরের মধ্যে যেন বাইরের ঘন কুয়াশা ঢুকছে, সবকিছু খুব আবছা আবছা লাগছে। নবারুণ তাকিয়ে আছে মেয়েটার হাতের দিকে, হাতের নখগুলোতে যত্নের ছোঁয়া, কিন্তু নখের কোনায় যেন শুকিয়ে যাওয়া রক্তের দাগ। নবারুণের নাকে হঠাৎ ধাক্কা মারে ভীষণ ভোটকা পচা একটা গন্ধ। সোজা সুজে মেয়েটার মুখের দিকে তাকাতেই দেখে, কোথায় সে সুন্দর মুখ, সেখানে একজন বৃদ্ধার মুখ বসানো, কচকানো ভাঁজ পড়া মুখের চামড়া, কপালে সিঁদুরের বড় একটা টিপ, আর চোখ দুটো একেবারে মরা মাছের চোখের মতো। হেসে ওঠে সে বৃদ্ধা একেবারে কিশোরী মেয়ের মতো আওয়াজ করে, মুখের ভেতর থেকে উঁকি দেয় দাঁতের সারি, যা কখনো কোনো মানুষের হতে পারে না। ভীষণ আতঙ্কে নীল হয়ে নবারুণ ছুটে যাওয়ার চেষ্টা করে দরজার দিকে, কিন্তু সেই বৃদ্ধা চোরে ওর ডান হাতটা ধরে থাকে। কি ভীষণ কঠিন সে আঙুল, একেবারে শক্তিশালী পুরুষের মতো। তারপর বলে ওঠে একেবারে কুঁড়ির মতো গলায়, আমাকে পছন্দ হয়নি। ঘরের উজ্জ্বল আলো এ মুহূর্তে একেবারে নিষ্প্রভ। নবারুণ সম্মোহিতের মতো হাঁটু ভেঙে বসে পড়ে মেঝেতে, বৃদ্ধা ওকে আষ্টে পৃষ্ঠে পিঠে ফেলতে চায় নিজের আলিঙ্গনে, চারদিকে অসহ্য পচা একটা গন্ধ, বৃদ্ধার মুখ এগিয়ে আসে নবরণের মুখের খুব কাছে। কি ভীষণ সে চোখের চাহনি, সে মরা মাছের মতো চোখ দুটো যেন নবরণকে কিলে ফেলতে চাইছে। সকাল 10:20। লোকাল থানার সাব ইন্সপেক্টর নবরুণের সাদা চাদরে ঢাকা ডেড বডিটার পাশে বসে একটা সিগারেট ধরালেন। ছেলেটার বাবা মাকে খবর পাঠানো হয়েছে, এখন আরো কত কাজ বাকি। ইন্সপেক্টর শশভন মিত্র জিজ্ঞেস করলেন, কিছু বুঝতে পারলে ঘোষাল? মার্ডার না সুইসাইড? সিগারেটে টান দিয়ে নবরুণের চাদরে ঢাকা দেহটার দিকে তাকিয়ে ঘোষাল বাবু বললেন, কিছুই বুঝতে পারছি না স্যার, মাথায় কাজ করছে না। কেউ বা কিছু জানো ছেলেটার শরীর থেকে সব রক্ত শুষে নিয়েছে। শুনছেন ভূত এফএম হরর ক্লাব, সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে, আর আমার সাথে আছে তুহিন এবং তাহসিন। ডাবল টি, কেমন লাগছে?
খুব ভালো।
ওকে, থ্যাংক ইউ। আমরা আরো কয়েকটা, মানে আরো কয়েকটা না, শুরুতে কয়েকটা কমেন্ট করে নিই একটু। ফেসবুক ডটকম স্ল্যাশ রেডিও ফুড এই ঠিকানায় ভূত এফএম হরর ক্লাবের পোস্টে কমেন্ট করেছেন যারা, তাদের কয়েকটা কমেন্ট একটু শুরুতে করে দিচ্ছি, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আমাদের সাথে আছেন আরাফাত রূপম রাজশাহী থেকে শুনছি, সঞ্জিত আলভি মাহমুদ আছেন রাজশাহীর বিনোদপুর থেকে শুনছি, ভালো লাগছে। সোহাগ লিখেছেন, কেয়ারফুল হৃদয়। বগুড়া থেকে শুনছি, মনটা আজকে ভালো নয় ভাই, আশা করি হরর গল্প শুনে মন ভালো হয়ে যাবে। ওকে, খুব ইন্টারেস্টিং ব্যাপার, হরর গল্প শুনে মন ভালো করার চেষ্টা। এ আই মুন সিরাজগঞ্জ থেকে অ্যাপ দিয়ে শুনছি, আচ্ছা হরর গল্প একটু মিস করি না, থ্যাংক ইউ ভেরি মাচ। মিশকাত আব্দুল্লাহ আছেন সিলেটের, আচ্ছা যদি শুনতে কারো প্রবলেম হয় যারা লিখেছেন ফেসবুকে, তাদেরকে জানিয়ে দিতে পারেন আপনারাও। আমাদের রেডিও ফুর্তির অ্যাপ রয়েছে, গুগল প্লে স্টোরে গিয়ে রেডিও ফুর্তি লিখে সার্চ করলেই হবে। ইভেন অ্যাপ স্টোরেও আপনারা আইওএস ইউজার যারা আছেন তারা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন রেডিও ফুর্তির অ্যাপ। যে কোনো জায়গা থেকে, মানে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে যেখানে নেট কানেকশন আছে সেখান থেকে আপনি শুনতে পারবেন এই অ্যাপটি দিয়ে রেডিও ফুর্তি সবকিছু। ফরজানা আক্তার অ্যালিনা লিখেছেন, ভয় ভালো লাগা ভালোবাসা ট্রিপল ভি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফরজানা। শেখ এ তামাসুম মিম আছেন আমাদের সাথে ম্যামিচিং থেকে। আফতাব হাতফা আচ্ছা লিখছেন, আফতাব গুলশান থেকে শুনছেন খুব কাছাকাছি, খুব ভালো লাগে এই প্রোগ্রামটা, কেয়ারফুল হৃদয়। প্রিন্স হাসান আছেন আমাদের সাথে। মার্জিয়া জাহান লিখেছেন, হ্যালো ভাইয়া ঢাকা থেকে শুনছি, অনেক ভালো লাগছে, আই হোপ আজকের প্রোগ্রামটাও ভালো হবে। ওকে, সেখানে আরতি সৃষ্টি নামে কোন একজন কমেন্ট করেছেন, যেটা আসলে সত্যি অর্থে আমি না, আমি ভয় পেয়ে গেলাম। হ্যাঁ, রিওল বস আছেন আমাদের সাথে ম্যামিচিং থেকে শুনছেন, রাহিম আমাদের সাথে, আর রুম ফুল ডার্ক করে হ্যালোইন স্টাইলে রেখেছি এবং আচ্ছা রেডিও শুনছেন, আচ্ছা খুব অন্ধকারে। আমরা কি স্টুডিও লাইট টাইট অফ করে দিব নাকি? আমরা যেটা হয় যে ভূত এফএম হরর ক্লাব, আমরা যে স্টুডিওতে যে জায়গাটা থেকে আমরা অন এয়ারে যাচ্ছি আর কি, বা চাই সেই জায়গার সামনে একটা বিশাল বড় জানালার মতো আর কি, এবং সেটা দিয়ে রাতের ঢাকার অন্ধকার, ঢাকার রাস্তাগুলো দেখা যায়, এবং এই সময়টাতে খুব সুন্দর একটা পরিবেশে বসে আছি আমরা ভূত এফএম হরর ক্লাবের রেডিও ফুর্তি এফএম। আমার সাথে আছে তাহসিন এবং তুহিন। তাহসিন, খুব ছোট্ট করে যদি একটু জানতে চাই যে হরর ক্লাব খোলার আগ্রহটা কিভাবে হলো, বা হরর ক্লাবে আসার আগ্রহটা কিভাবে হলো?
আমি তো শুরু থেকেই যখন দেশে ছিলাম, আমি অবশ্য অনেকটা সময় বাইরে থাকি পড়াশোনার জন্য বাইরে থাকি, তো আমি তার আগে তো আমি ভূত এফএম শুনতাম, কিন্তু যখন আমি বাইরে ছিলাম তখন এই রেডিও ফুর্তি থেকে এই ভূত এফএম হরর ক্লাবের একটি শো হয়ে
থাকছিল,
এটা একটা ক্লাব করার জন্য। তো ওই সময়টাতে আমি চিন্তা করছি যে আমি করবো, ক্লাবে ঘুরবো, আমি
বাইরে ছিলাম সেজন্য
একটু সময়।
এই যে হরর প্যারানর্মাল বিষয়গুলোর প্রতি আগ্রহ, কি আপনি যেটা বলেছিলেন যে আপনাদের এলাকায়, মানে আপনার ছোটবেলা থেকে অনেক কিছু দেখেছেন সেখান থেকে আপনাদের আগ্রহটা?
জি জি জি।
কিরকম বিষয়টা একটু শুনে, আপনাদের মানে আপনাদের বাড়ি কোথায়?
ফরিদপুরের সদরপুর উপজেলা।
আচ্ছা, তো কি কি দেখে আপনাদের আগ্রহের জায়গাগুলো সৃষ্টি হয়েছে?
তো হ্যাঁ, তাহলে বলি, আমাদের সদরপুরে থানা ইয়ে থেকে একটু দূরে, মানে একটু দূরে হচ্ছে, মানে এই মানে প্রোগ্রাম গুলা, মানে মানে কি বলে এটা, মানে বাড়িতেই আর কি এই অনুষ্ঠান গুলো করা হতো।
কি ধরনের
হয় এটা? এইরকম মানে হরিবল বলতে এখানে জিন হাজির করা হতো, জিন এই যে এন্টিটি যাই বলেন এটা হাজির করা হতো, কিছু অদ্ভুত লিরিক্স এর গান, মানে মুর্শিদি মানে স্পেসিফিক্যালি মুর্শিদি, ওকে ফাইন মুর্শিদি বলতে পারি, আরো কিছু জারি টাইপের গানের মতো এই গানগুলো, মানে গিয়ে রাত বারোটা একটা দুটোর সময় এই গানগুলো দিয়ে, এবং তারা মানে কিছু মানে বিষয়গুলো এখানে শো করতো, যেমন বলি যে
একটা অনুষ্ঠানের মতো আয়োজন করা হতো, এবং সেখানে আর কি
স্থানীয় ভাষায় যেটাকে বলা হয় আপনার সিন্নি, বলা হয় যে বাৎসরিক সিন্নি, আবার কোথাও কোথাও এটাকে একটু ব্যাপক আকারে যারা করে তারা এটাকে বলে ওরস, তবে সিন্নি নামে বেশি প্রচলিত আমাদের।
এই প্রোগ্রামটা কিরকম ভাবে হয়, যে শুরু হয় গান বাজনা দিয়ে?
গান বাজনা দিয়ে, তারপরে দেখা যায় যে একটা টুলস এর উপরে মানে আগরবাতি মোমবাতি, তারপরে দুধ কলা, মানে ধূপ এগুলো দিয়ে, এগুলো আর কি দিয়ে একটা মানে টুলস একটা সাজায়।
গান করেন?
গান করেন অনেক সময় বয়াতি, মানে বয়াতি টাইপের মানে
যারা বাউল
বাউল যারা তাদেরকে অনেক সময় নিয়ে আসা হয়।
ছাড়া আপনার কিছু কিছু রয়েছে যারা বাউল না, তবে তারা মুর্শিদি গান জানে, যদি তারা জানে তারা নিজেও যদি এই গান,
তো এটা কি বছরে কোন একটা নির্দিষ্ট সময় হয় সবসময়?
প্রতি বছর মানে একটা নির্দিষ্ট সময় বলতে, হ্যাঁ মানে তারাই আর কি সিলেক্ট করে যে কোন তারিখে আমরা করব, মানে
তারাই পুরো গ্রামের মানুষজন সেখানে চলে আসে এরকম।
হ্যাঁ হ্যাঁ, একটা উৎসব মুখর পরিবেশ, মেলা হয় চারপাশে, বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে সেখানে,
এরকম একটা বিষয়কে নিয়ে একদম বেশ উৎসব একটা।
হ্যাঁ, একটা উৎসব।
তো এই টোটাল প্রক্রিয়াটা কতক্ষণ চলে?
শুরু হয় 10-11 সময় থেকে এবং 3-4,
মানে রাত যত গভীর হতে থাকে ভয়ের উপক্রম শেষ হয় কিভাবে? এটা
শেষ হয় জিন হাজির করে, জিন হাজির করা হয়, মানে জিন যখন আসে একটা একটা মানুষের উপর আর কি, স্পেসিফিক্যালি মানুষ সিলেক্ট করা থাকে, আবার অনেক সময় সিলেক্ট নাও করা থাকে, আমি ওইটা দেখছি যে
তার মানে ওই একটা মানুষকে ধরা হয়ে যায়, সে পজিটিভ হয়, তারপর হচ্ছে তাকে আবার চলে যেতে,
তারপর মানে হ্যাঁ, তারপর মানে কিছু কিছু জিজ্ঞেস করা, তাকে অনেক কোশ্চেন করা হয় নানান যাবতীয় বিষয়ে, যে অমুকের শিখ হওয়ায় মানে কেন সে শিখ আছে, এটা কোন মানে
যাদের সমস্যা থাকে এর আগে থেকেই কন্টাক্ট করে রাখে যে আমার এই সমস্যা আছে, আমি এটা নিয়ে কথা বলতে চাই। তো এমন অনেকজন আসে, তারা সবাই গোল হয়ে বসে এবং মাঝখানে একটা আসনের মতো করে দেওয়া হয় এবং সেখানে এই ফকির যিনি তিনি বসেন।
আশা করি ভূতেফম হর ক্লাব এই ইভেন্টটা একবার দেখতে পারবে, আমরা সবাই মিলে অবশ্যই যাবো, আপনারা নেক্সট যখন হবে তার অবশ্যই আগে আমাদেরকে জানিয়ে দেবেন, আমরা সেখানে যাবো, আমরা গিয়ে দেখবো আসলে এটা ইভেন্টটা কেমন, খুব মজার মনে হচ্ছে আমাদের, খুব ইন্টারেস্টিং। এবং রাতের বেলার মানে 3-4 পর্যন্ত এরকম একটা সময়ে এই ধরনের আয়োজন হলে অবশ্যই বেশ স্ক্যারি একটা ফিলিংস হবে। তো যাই হোক, কথায় কথায় তো আরো অনেক কথা চলে আসবে, আমাদের আজকের যে আরো যে বিষয়গুলো আছে সেগুলো আরো একবার জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে নেক্সট আওয়ারে আমাদের ভূতিকায় খুব সুন্দর একটা গল্প আছে আপনাদের জন্য, এবং ভূতিকার সেই গল্প ছাড়াও আছে আমাদের কাছে খুব ইন্টারেস্টিং একটা গল্প আছে, যে গল্পটা ভূত নিয়ে গল্প, সরাসরি ভূত নিয়ে এরকম গল্প এর আগে ভূতের হরর ক্লাবে কখনো পাওয়া হয়নি। গল্পটা কতটুকু ভয়ের আমি বলতে পারবো না, তবে গল্পটা খুবই খুবই ইন্টারেস্টিং। এই গল্পটা আমাদেরকে পাঠিয়েছে ডার্কনেস হরর ক্লাব থেকে সমীর বিশ্বাস, তিনি সংগ্রহ করে পাঠিয়েছিলেন। গল্পটার নাম হচ্ছে আচ্ছা ভূতের বাগান বাড়ি। গল্পটা খুবই ইন্টারেস্টিং, এই গল্পটা শেষ ঘন্টায় রাখবো, এবং শেষ ঘন্টায় যাওয়ার আগে মানে নেক্সট আওয়ারে যাওয়ার আগে শেষবারের মতো যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনি তাহসিন আপনি দেশের বাইরে বেশ অনেকদিন ছিলেন, এবং সেই দেশটা হচ্ছে মালয়েশিয়া। তো মালয়েশিয়াতে থাকাকালীন সময় আপনি বলেছিলেন যে আপনি একটা ঘটনা শুনেছিলেন, ভয়ঙ্কর একটা ঘটনা, সেই ঘটনাটা আমরা ছোট্ট করে শুনে ফেলি।
আচ্ছা, তো বলি, আমার আমার এক ফ্রেন্ড, আমার ক্লাসমেট, তো ওকে আমি মানে আমি একটা জায়গাতে ভিজিট করার জন্য মানে ওকে বলি যে আমাকে একটা জায়গাতে যাবো অনেক পপুলার মালয়েশিয়াতে, বলি গ্যান্টিক হাইল্যান্ড, তো এখানে আমি যাওয়ার জন্য মানে ওর কাছে প্রকাশ হয়ে যে আমি যাবো। তো আমি যখন ওকে বলি তো বলে যে ওইখানে তুমি যাবা, বাট দ্যাট প্লেস অন অ্যাকচুয়ালি মানে হান্টেড প্লেস, তো তুমি এখানে যাবা, তো তুমি ভয় পাও না এরকম কিছু। তো আমি আরো বেশি ইন্টারেস্টেড হই যে ভয়ের জায়গা তাহলে তো ভালোই হয়, মজাই হয়। তো যাই হোক, তো এটা ইয়াদি, তো আমাকে বলে যে আমার কাছে একটা ঘটনা আছে, ওর একটা রিলেটিভ অসুস্থ হওয়ার ফলে মানে হসপিটালাইজড হয়, তো ওইখানে যখন হয় তখন সেই মানে আমার ফ্রেন্ডের রিলেটিভ উনি দেখবো যে ওনার নেইবার যে পেশেন্ট রয়েছে তার কাছে প্রতিদিন একটা লোক আসতো, এসে তার পেশেন্টের পাশে মানে দাঁড়িয়ে থাকতো, জাস্ট স্টিল দাঁড়িয়ে থাকতো, কিন্তু কোনো কথা বলতো না, কখনোই কোনো কথা বলতো না। তো জাস্ট আমার ওই ফ্রেন্ডের রিলেটিভ কিউরিয়াসিটি থেকে সে মানে যে এরকম একটা লোক আসে এরকম কথা বলে না, তো যাই হোক, তো এরকম তার সাথে স্মাইলিং হতো অনলি, সেও কিছু জিজ্ঞেস করতো না। তো ফাইনালি একদিন তার গার্লফ্রেন্ড আসে, গার্লফ্রেন্ড এসে ওইখানে থাকে, ওইখানে তার আমার ফ্রেন্ড রিলেটিভ ওইখানে থাকে। তো দেখে যে তার গার্লফ্রেন্ড দেখে যে মানে সে কথা বলতেছে, বাট যার সাথে কথা বলতেছে সে ওইখানে মানে কেউ নাই, কিছুই এখানে নাই, কিন্তু সে কথা তার মানে গার্লফ্রেন্ড দেখতেছে যে আমার ফ্রেন্ডের রিলেটিভ কোন দেখা যাচ্ছে না। তো তারপরে তাকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, তুমি কার সাথে কথা বলছো, বলছে তুমি কি দেখতে পাইতেছো না, বলছে না আমি কাউকে তো দেখতে পাইতেছি না, বলছে এখানে এখানে এতক্ষণ ছিল আমার কাছে মাত্র একটা হাসি দিয়ে চলে গেল, কিন্তু এতক্ষণ একটা লোক ছিল প্রতিদিন আমি দেখলাম মনে হলো যে এখানে এসে দাঁড়ায় থাকতো বাট কোনো কথা বলতো না, কোনো কথা বলতো না। তো এই এটাই ছিল।
আচ্ছা আচ্ছা, তো তারপর সে সুস্থ হতে পেরেছিল? তো যাই হোক, আমরা আপনারা আছেন ভূত এফএম হরর ক্লাবে, এই সময়টাতে আমার সাথে আছে তাহসিন এবং তুহিন, আমাদের সাথে অনেক গল্প আছে। এবং এই নেক্সট গল্পতে যাওয়ার আগে একটা গানে চলে যাই, ছোট্ট একটা গানে চলে যাই, গান শুনতে শুনতে ফিরে আসছি শুনেছিলাম। শুনছেন ভূত এফএম হরর ক্লাব, বলেছিলাম যে মেইলে পাঠানো গল্পগুলো থেকে আজকে অনেকগুলো গল্প পড়া হবে। এই মুহূর্তে আমার হাতে আরো একটা গল্প আছে, এই গল্পটা ডার্কনেস হরর ক্লাবের পাঠানো, এমনিতে একটা গল্পের কথা বলে রেখেছি যে সেটা একটু বেশ বড় গল্প। ডার্কনেস হরর ক্লাব বেশ অনেকগুলো গল্প আমাদেরকে পাঠিয়েছে বিগত অনেকগুলো সপ্তাহে, আরো অনেকেই পাঠিয়েছেন। আমার আসলে হাতে এত এত ভালো ভালো গল্প ছিল লাস্ট উইকে, এত এত সুন্দর সুন্দর গল্প এসছে যে মানে কয়েকটা গল্প সিলেক্ট করা খুবই কঠিন ব্যাপার ছিল আমার জন্য। তারপরও এই সময়টাতে বেশ কয়েকটা গল্প হাতে আছে, তার ভিতরে একটা গল্প এখন করছি, নেক্সট উইকেও আশা করি বেশ অনেকগুলো গল্প বলা হবে। তো এখন যে গল্পটাতে চলে যাচ্ছি, এই গল্পটার লেখকের নামটা আসলে আমরা জানি না, যেটা আমরা বলি যে আপনার কোনো গল্প পড়ে খুব ভালো লাগবে যে কোনো জায়গায় থাকে, এখন তো অনেক অনেক মাধ্যম, যে কোনো মাধ্যমে আপনি কোনো গল্প পড়ে যদি আপনার ভালো লাগে সেই গল্পটা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন, আপনার নিজের লেখা গল্প ছাড়াও। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, অবশ্যই লেখকের নাম যদি সম্ভব হয় লিখে দেবেন, আর যদি সেটা নিশ্চিত হতে না পারেন তবে অবশ্যই লিখে দেবেন কালেক্টেড স্টোরি। খুব সুন্দর করে থার্ড ব্র্যাকেটের ভেতরে কালেক্টেড স্টোরি লিখে দিয়েছেন, গল্পের নাম ভূত। আমরা পড়ছি এই গল্পটা এখন। দোতলা বাড়িটা রহস্যপুর গ্রামে মায়া নদীর তীরে খেসে একগুয়ে ছেলের মতো ঠায় দাঁড়িয়ে আছে। কোন এককালে বাড়ির প্রাঙ্গণ, দেয়াল, সম্মুখের বট গাছ, প্রাঙ্গণের ঠিক মাঝখানে অবস্থিত জলকন্যার নগ্ন মূর্তি, এসবই নীরবে যেন কত না গল্প বয়ে বেড়াচ্ছে, কত না আনন্দ বেদনার কাব্য দেয়ালের প্রতিটি ইটের সাথে লেপ্টে আছে। বাড়ির ভেতরে এবং বাহিরে বিভিন্ন আগাছা, লতা, গুল্ম ইত্যাদি মনের আনন্দে যেন দিন কাটাচ্ছে। বাড়িটির দেয়ালে সবুজ আভ শ্যাওলার জঞ্জাল দেখতে যেন পুরুষের দাড়ির মতো দেখাচ্ছে। এলাকার মানুষ বাড়িটিকে ফুতুরে বাড়ি বলেই ডাকে। বেশ কয়েক মাস আগে মিডিয়ার লোকজন এসে এক রাত্রি বাড়িটিতে অবস্থান করেও কোন ভৌতিক ব্যাপার লক্ষ্য করেনি, তবু দূর থেকে দূরান্তে মানুষের মনে বছরের পর বছর ধরে এই বাড়িটি সম্পর্কে অনেক জনশ্রুতি রয়েছে। কোন কোন গ্রামবাসী নাকি গভীর রাতে বাড়িটিতে মোমবাতি জ্বলতে দেখেছে, কেউ কেউ আবার ধপ ধপে সাদা শাড়ি পরিহিতা অনিন্দ্য সুন্দরী নারীকে বারান্দায় হাঁটতে হাঁটতে জাদুকরের ভেলকির মতো হাওয়ায় মিলিয়ে যেতে দেখেছে। বাড়িটিকে ঘিরে আরেকটা বেশ অদ্ভুত গল্প শোনা যায়। কোন এক গ্রামবাসী নাকি রাতে নিজের বাড়িতে ঘুমিয়েছিলেন ঠিকই, কিন্তু সকালে ঘুম ভেঙে নিজেকে এই ভুতুরে বাড়িতে আবিষ্কার করে এবং মূর্ছা যায়। পরবর্তীতে ডাক্তারেরা তাকে মৃত ঘোষণা করে। এমনকি দিনের বেলায় সূর্য যখন তার আলোর রাজত্ব কায়েম করে তখন কেউ ভুলেও এ বাড়ির পাশ দিয়ে যায় না। যদিও এসব অদ্ভুত ব্যাপারগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবুও মানুষের মনে ভূত প্রেত সম্পর্কে বদ্ধমূল ধারণা এমন গভীরভাবে প্রবেশ করেছে যেন কারো শরীরে বিদ্ধ ধারালো কাঁচ। না পারে কেউ বের করতে, না পারে ভেতরে রাখতে। এই বাড়ির মালিক সম্পর্কে কারোরই তেমন কোন ধারণা নেই। যারা অতীতে বাস করত তারা হয়তো বহু আগেই হারিয়ে গেছে মহাকালের অতল গর্ভে। অথবা এমনও হতে পারে যে ভূত প্রেতের জালায় অতিষ্ঠ হয়ে তারা অন্যত্র পালিয়ে বেঁচেছেন। সে যাই হোক, একদিন বিকেল বেলা একটা ট্যাক্সি এসে থামল ঠিক ওই ভূতুরে বাড়ির সামনে। ট্যাক্সি চালক ভয়ার্ত চোখে যাত্রীটিকে বলল, ভাইজান তাড়াতাড়ি করে আমার ভাড়া দিয়ে দেন আমি যাইকা। যাত্রীটির নাম নূর ইসলাম। সে ভাড়া পরিশোধ করার সময় একবার ট্যাক্সি চালকের দিকে তাকালো। সে লক্ষ্য করল ট্যাক্সি চালকের চোখে কি যেন এক ভয় এসে ভর করেছে। ভরা পূর্ণিমায় মাত্র এক খণ্ড মেঘ যেমন করে পৃথিবীকে অন্ধকারের চাদরে ঢেকে দেয়, তার মনের আকাশও যেন কি অজানা আতঙ্কে ঢাকা পড়েছে। নূর ইসলাম লোকটিকে কিছু একটা বলতে যাবে তার আগেই সে ট্যাক্সি চালিয়ে মুহূর্তেই হাওয়ায় মিলে গেল, যেন কোন প্রেতাত্মা কোন সাধু বাবার ভয় মুহূর্তেই বাতাসের সাথে মিশে গেল। এই নূর ইসলামের সাথে ফুতুরে বাড়িটির এক অবিচ্ছেদ্য সম্পর্ক আছে। সে তার লাগেজ ব্যাগ ইত্যাদি নিয়ে ঘরের ভেতর প্রবেশ করতে যাবে এমন সময় তার চোখ পড়ল সম্মুখবর্তী পডকাস্টার দিকে। সেখানে সে একজন বৃদ্ধ সাধককে গভীর ধ্যানে মগ্ন অবস্থায় দেখতে পেল। নূর মনে মনে ভাবল যে পরে কখনো সাধকের সাথে আলাপ জমানো যাবে, আগে বাসায় ঢুকে কাপড় চোপড় ছেড়ে একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। গল্পের এই পর্যায়ে একটু ইতিহাসের অন্দরমহলে উঁকিতে আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। নূর ইসলামের বাবা মা এই বাড়ির মালিক, তারা অনেক বছর আগে এইখানেই থাকতেন। নূরের জন্ম হবার পর তার মা লাকি চৌধুরী অস্বাভাবিক আচরণ শুরু করেন। কখনো বট গাছের দিকে দৌড় দিতেন, গাছের ওপরের দিকে তাকিয়ে কার সাথে যেন কথা বলতেন, গভীর রাতে ঘুম থেকে উঠে নদী তীরে একা একা বসে থাকতেন, যেন অনেকদিন পর কেউ তাদের ঘরে আসছেন যার জন্য এত অপেক্ষা। বাথরুমে গিয়ে নিজের সাথে পিড়পিড় করে কথা বলতেন। অনেক ডাক্তার কবিরাজের শরণাপন্ন হয়েও কোন সুফল আসেনি। নূরের বাবা শান্ত ইসলাম এবং আত্মীয় স্বজন একদম আশাই ছেড়ে দিয়েছিলেন। এভাবেই চলল আরো অনেকদিন। তারপর নিঃস্ব কাঙালের মতো আর কোন উপায় না দেখে সিদ্ধান্ত বাড়ি পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন শান্ত। অন্য এলাকায় বাড়ি পাওয়া গেল এবং যত দ্রুত সম্ভব আসবাবপত্র স্থানান্তরের প্রক্রিয়া শুরু করার ব্যাপারে সবাই একমত হলেন। পরদিন এক আশ্চর্য ঘটনা ঘটল। লাকির আচার আচরণ একেবারেই স্বাভাবিক হয়ে গেল, যেন এতদিন ধরে তিনি অভিনয় করছিলেন, নাটকের শেষ অঙ্কের সমাপ্তি ঘটল যেন। আরেকটি অদ্ভুত ঘটনা সেদিন বিকেলে নূরের বাবার সাথে ঘটল। তিনি বিষণ্ন মনে দূর আকাশের কোন এক একাকী তারার মতো নদী তীরে বসেছিলেন। খুব বেশি সময় হয়নি, তবু কেন জানি মনে হচ্ছিল সহস্র বছর ধরে তিনি সেখানে বসেছিলেন এবং সময় যেন মৃত পড়ে থাকা পাথর খণ্ডের মতো স্থির। বাসায় ফেরার পথে শান্ত লক্ষ্য করলেন খুব বৃদ্ধ একজন লোক ওই পডকাস্টার নিচে একটা শীতল পাটিতে বসা, পরনে ধবধবে সাদা পাঞ্জাবি, শুভ্র মেঘের মতো সাদা চুল এবং তারি দেখে মস্ত বড় সাধু বা দরবেশ মনে হয়। দরবেশ বাবার সাথে চোখাচোখি হবার সাথে সাথে শান্ত যেন কোন জাদুকরের মায়াজালের মতো নিষ্পলক তাকিয়েই রইল। যাযাবররা যেমন হিপনোটিজমের মাধ্যমে কোন মানুষের মস্তিষ্ক প্রস্তুত চিন্তাগুলোকে পড়তে পারে, ওই সাধুও যেন শান্তে চোখের ভাষা অবলীলায় পড়তে থাকলেন। সম্পূর্ণ পড়া শেষ করে তারপর চোখ বন্ধ করলেন। শান্ত যেখানে ছিলেন ঠিক সেখানে মূর্তির মতো দাঁড়িয়েছিলেন। দরবেশ বাবা চোখ খুলে শান্তকে ইশারায় নিজের কাছে রাখলেন। শান্তও পাথর শিশুর মতন সাধু বাবার দিকে অগ্রসর হলেন। বাবা বললেন, আমি থাকতে তোর আর কোনো কষ্ট হবে না। এই বাড়িতে এক মারাত্মক প্রেতাত্মা বাস করে, আমি তার সাহায্য করতে এসেছি। এই তাবিজটা নে, এটা তোর স্ত্রীর গলায় পরিয়ে দিবি, কখনো যেন এটা গলা থেকে না খোলা হয়। যদি ভুলেও কখনো এটা হারায় বা গলা থেকে পড়ে যায়, তবে আর কোনো শক্তি তোর স্ত্রীকে বাঁচাতে পারবে না। আর একটা কথা, আগামীকাল তোরা এই বাড়ি ছেড়ে চলে যাবি। তোর ছেলের বয়স যখন 30 হবে, তখন তার হাতে এই কাগজটা দিয়ে বাসায় এসে রাত 3টার সময় এই পডকাস্টটার নিচে মাটিতে পুঁতে রাখতে বলবি। যা। দরবে সবার কথাগুলো শান্ত শুনতেই থাকলেন, যেন তার নিজের বলার মতো কিছুই নেই। যেন তিনি একটা নির্বাক কাজ। পরদিন সকালে ঝড়ো হাওয়ার গতিতে বাসা পরিবর্তন করা হল। সে দরবেশকে অবশ্য দেখা গেল না। আজ সেই রাত, যে রাতে নূর সে দরবেশের নির্দেশনা মতে এবং তার পিতার কাছ থেকে পাওয়া সযত্নে সংরক্ষিত কাগজের টুকরাটিকে সেই বট গাছের নিচে পুঁতে রাখতে এসেছে। কেউ জানে না কাগজটায় কি লেখা। নূর ব্যাগে থাকা খাবার খেয়ে মোমের আলো রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষুদিত পাষাণ গল্পটি পড়ছে। বাইরে সংসর শব্দে হাওয়া বইছে, মনে হচ্ছে যেন ঝড় আসবে। একটু পরপর মোমবাতি নিভে যাচ্ছে। নূরের মনে হল কেউ যেন ইচ্ছে করেই এমনটি করছে। তার ভয় করতে লাগলো, গায়ের রোম দাঁড়িয়ে গেছে। অজানা ভয় তার মন প্রাণ কালো মেঘ যেমন সূর্যকে ঢেকে দেয় ঠিক তেমনি আচ্ছন্ন করেছে। নূরের মনে হচ্ছে যেন সে আর ভোরের আলো দেখতে পাবে না, আজ রাতেই তার মৃত্যু হবে। সময় যেন যাচ্ছেই না, মনে মনে প্রার্থনা করছে কখন তিনটে বাজবে, কখন কাজটা শেষ হবে, কখন ভোর হবে, কখন সে বাড়ি ফিরবে। এক অস্বাভাবিক অস্থিরতা নূরকে ক্রাশ করেছে। রাত তিনটা বাজতে নূর হাতে একটা টর্চ লাইট নিয়ে বের হল। গন্তব্য খুব কাছে, কিন্তু তার মনে হল এই দূরত্ব শেষ হবার নয়। যেন যুগ যুগ ধরে অপেক্ষার পর সে তার লক্ষ্য ভেদ করতে পারবে। প্রকৃতি যেন আজ উন্মাদ হয়ে গেছে। মাথার হাওয়ায় নূর নিজের ভারসাম্য রক্ষা করতে হিমশিম খাচ্ছে। অল্প বাতাসে কাগজের টুকরা যেমন বাতাসে ভাসে, ঠিক তেমনি নূর যেন প্রচন্ড হাওয়ার সাথে উড়ে যাবে। নূর বট গাছের নিচে পৌঁছুতে একটা বিশাল ডাল তার পায়ের উপর আছড়ে পড়ে। ঠিক তখনই সে একটা চিৎকার দিয়ে ওঠে। বজ্রপাতের আওয়াজের কাছে তার চিৎকার যেন সমুদ্রের কাছে এক ফোঁটা জলবিন্দু। যাই হোক, ব্যথার তীব্রতায় নূরের হাত অসর হয়ে যায়। অনেক কষ্টে ডাল থেকে পাটা সরিয়ে এনে খুব দ্রুততার সাথে নূর একটা গর্ত খুঁড়ে কাগজের টুকরাটা মাটি চাপা দিয়ে পঙ্গু মানুষের মতো ধীরে ধীরে বাসায় ফিরে আসে। সারা রাত ধরে নূর প্রচন্ড ব্যথায় কঁকড়াতে থাকে, সাথে তীব্র জ্বর। ভোরের আলো ফুটতে না ফুটতেই সে তড়িঘড়ি করে ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়। বট গাছটির নিচে সে সেই সাধু বাবাকে দেখতে পায়। দরবেশ নূরের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বাতাসে ভেসে থাকা অতি ক্ষুদ্র জলকণার মতো হাওয়ায় মিলিয়ে যায়। ফ্রিডম মাসুদ নবাব আছেন আমাদের সাথে, সাউমং আছেন, আছেন প্রিন্স আছেন খুলনা থেকে শুনছেন, আকিদ হাসান আছেন, লিখেছেন আজকে অনেক ভয় লাগছে, ওকে ইন্টারেস্টিং, ফাহিম মুন্তাসির নয়ন আছেন আমাদের সাথে চুয়াডাঙ্গা থেকে শুনছেন, ভালো লাগছে, পুতুল বালিকা লিখেছেন আশা করি আজকের এপিসোড ভৌতিক হবে। আমি অর্ডার দিতে চাই সুজন মাহমুদ মাহমুদ, আচ্ছা আপনি আমাদেরকে মেইল করে পাঠাতে পারেন ফেসবুক @radio.fm হচ্ছে আমাদের মেইল মেইল অ্যাড্রেস, এবং এই অ্যাড্রেসে মেইল পাঠিয়ে দেবেন, সাবজেক্ট ফিল্ডে লিখতে হবে হরর ক্লাব। আর আমাদের ফেসবুক গ্রুপের ঠিকানাটা তো জানেন, facebook.com/groups/horrorclub.furti। আমাদের সাথে আরো আছেন মাহমুদুল ইসলাম সেলিম, আছেন মোহাম্মদ আতহার আলী, এক্সেলেন্ট স্টোরি আরিয়ান, মাহমুদ আকাশ লিখেছেন ভাই খুব ভালো লাগছে, রাশিদুজ্জামান সুমন লিখেছেন সাহিত্যিকদের গল্পগুলি অনেক মজার। হ্যাঁ, সব গল্পই তো আমরা চেষ্টা করি হরর ক্লাবে রাখতে, লাস্ট উইকে প্রখ্যাত সাহিত্যিকদের যারা, ইনফ্যাক্ট আজকে যাদের গল্প মানে পড়া হয়েছে, গল্প যিনি লিখছেন তিনি তো বোধ সাহিত্যিক, তাই না? তো যাই হোক, কেউ জনপ্রিয় সাহিত্যিকদের লেখাগুলো সেগুলো কিন্তু আমরা রেগুলারই পড়ে থাকি, এবং বড় গল্পগুলোকে আমরা ভূতিকায় নিয়ে আসি। ভূতিকাতে নেক্সট আরো অনেক ইন্টারেস্টিং গল্প আসবে। কোন সিরিজ যদি আপনারা শুনতে চান, কোন এরকম প্রখ্যাত বিখ্যাত তো কোন উপন্যাসের কথা আমাদেরকে জানাতে পারেন, সে কোন অবশ্যই আসবে। আর আপনাদের ভেতর যারা এই মুহূর্তে শুনছেন হরর ক্লাব, আপনারা কেউ যদি অনুবাদ করতে ভালোবেসে থাকেন, অনুবাদ সাহিত্য সেটাও অনেক বড় একটা জায়গা, তো আপনারা যদি অনুবাদ সাহিত্যে ভালোবাসা থাকে, তো আপনি বিখ্যাত যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলো অনুবাদ শুরু করে দিতে পারেন, এবং সেই অনুবাদ আমাদেরকে পাঠাতে পারেন, আমরা ধন্য হব আপনারা সেই অনুবাদটি পড়ে শোনাতে পারলে। আমাদের সাথে আরো আছেন শাওন, আমাদের সাথে আছেন আরিয়ান, মাহমুদ আকাশ, সাইফুল্লাহ আলমান, আরিয়ান, মাহমুদ আকাশ, অনেকগুলো কমেন্ট করেছেন, রাশিদ জামান, সুমন আছেন, সমরেশ পশুর ভৌতিক গল্প শুনতে চাই। লাস্ট দুই এক সপ্তাহের ভিতরে সমরেশ পশুর গল্প পড়া হয়েছে আমার সাথে মনে করে। আমাদের সাথে আছেন আসিফুল রবিন, লিখেছেন ইটস এ মোর হরর। আচ্ছা অভিজিৎ রাজ আছেন, আমাদের মেসেজ পাঠিয়েছেন আমার গল্পে তুমি মোহাম্মদ নূর, আরফান হোসেন, জুনায়েদ। তো যাই হোক, আর কথা না বাড়ি আমরা চলে যাই আমাদের আজকে ভূতিকাতে। ভূতিকাতে যাচ্ছে ছোট্ট ছোট্ট খুবই ছোট্ট একটা ব্রেকের পর।
আজকের গল্প হয়তোবা, রচনা বিমল কর।
আরো ফালংটাক এগিয়ে এসে গাড়িটা থামল। এতক্ষণ চাকা ঘষে যাওয়ার বিশ্রী একটা শব্দ উঠছিল এবং এই ফাঁকা মাঠ খালবিলে ছড়িয়ে ছড়িয়ে পড়ছিল। গোটা কুড়ি ওয়াগনের শখানের চাকায় ব্রেকগুলো পুরোপুরি কামড় দেয়নি, একটু একটু করে দাঁত বসাচ্ছিল। শেষ কামড়ের সঙ্গে সঙ্গে সব চুপ, একেবারে নিস্তব্ধ। সন্তোষ বাইরে দাঁড়িয়েছিল ব্রেক ভ্যানের ফাঁকা বারান্দাটুকুর মধ্যে। এটা আপ ট্রেন, ডান দিকের সিঁড়ির গাছটায় গলা বুক বাড়িয়ে দাঁড়িয়ে ব্যাপারটা বুঝবার চেষ্টা করছিল সন্তোষ। হলো কি, লাইন ক্লিয়ার নেই, সিগন্যাল পায়নি? মাথার উপর হাত তুলে যে হ্যান্ডেলটা ধরে সন্তোষ এতক্ষণ ঝুলছিল, এবার সে এটা আরো একটু শক্ত মুঠোয় ধরে আধখানা শরীরই গাড়ির বাইরে বের করে দিল। না, কিছুই বোঝা যাচ্ছে না, চলো যাক। গুডস ট্রেনের হারিয়েই চলছে তো চলছে, দাঁড়ালো তো দাঁড়ালো। মাথা ঘাট থাই ব্যথার বিচার নেই, লাইনে ফেলে রাখলো তো রাখলোই, সারা রাত জঙ্গলের মধ্যেই ফেলে রাখলো। একটু বিরক্ত হয়েছিল সন্তোষ, কিন্তু এখন যেন অযথায় বিরক্তি উড়িয়ে দিতে মনটা হালকা করতে ছোট একটা শীষ তুলে বেশ টেনে টেনে বাজালো। তারপর দেখতে লাগলো এই সন্ধ্যেতেও চাঁদ উঠে গেছে আকাশে। শুক্লপক্ষের দ্বাদশী ত্রয়োদশী হবে হয়তো। আকাশটা খুব পরিষ্কার, আলো পড়া কাঁচের মতন, চাঁদটা উঠেছে যেন মাঠ ঘাট ঝলমলিয়ে। সামনে মাঠ উঁচু নিচু, টুকরো টুকরো ক্ষেত, জল জমা বিল, শালের ছোট ছোট ছোপ, টেলিগ্রাফের পোস্ট, তার এমনকি রেল লাইনের পাত্রকুচি, ফিশ প্লেট, চকচকে লাইন পর্যন্ত স্পষ্ট দেখাচ্ছিল। সন্তোষ মুগ্ধ হয়ে দেখছিল আর ভাবছিল কি অদ্ভুত জ্যোৎস্না, মার্ভেলাস, একটা সূঁচ পড়লেও খুঁজে পাওয়া যায়। ঠোঁটের শীষে এবার একটা গানের কলি বাজাতে লাগল সন্তোষ মাথা দুলিয়ে দুলিয়ে। গুরু গুরু শব্দটা দূর থেকে গানে আসছিল, ডাউন ট্রেন আসছে একটা। ও, এই জন্যই লাইনে ঠেলে দিয়েছিল তার গাড়িটা, স্টেশনে লাইন পায়নি। কি ব্যাপার, ডাউন লাইনটা আবার কোন গাড়ি দাঁড়িয়ে আছে? লোকালটা নিশ্চয়ই, ওটাকে আটকে মেলটাকে পাস করে দিচ্ছে। সন্তোষ মোটামুটি অনুমান করেছিল আগেই, এখন নিঃসন্দেহ হল স্টেশনের কাছাকাছি কোনো জায়গায় তার গাড়ি আটকে দিয়েছে। খুব সম্ভব ডিস্ট্যান্ট সিগন্যালের একটু আগেই, এই লাইনে গাড়ি নিয়ে তার যাতায়াত খুব অল্প। ভালো করে এখনো সব চিনতে পারবে, সার্চ লাইটের আলো পড়ল ছিটকে পাশের লাইনে, আশেপাশে শব্দটা খুব জোর, গলা বুকটা একটু ভেতর দিকে টেনে নিল সন্তোষ। আলো আরো ছড়িয়ে যেতে যেতে গোল হয়ে এসেছে, আহা, অমন চাঁদের আলোকে শুষিয়ে একেবারে শেষ করে দিল। দেখতে দেখতে গাড়িটা এসে পড়ল, প্রচন্ড এবং দ্রুত একটা যান্ত্রিক শব্দ, ফিশ প্লেটের জয়েন্টগুলো খটাখট নড়ছে আর কাঁপছে আর শব্দ তুলছে। মনে হচ্ছিল যেন একটা সাংঘাতিক ঝড় লাইন বল্টু পাথর ফিশ প্লেট সব চিবিয়ে উড়িয়ে চলে যাচ্ছে। তুফান মিল, নিশ্চয় তুফান মিল, লেট করেছে, খুব লেট করেছে, আজ যতটা পারে মেক আপ করে নেবার চেষ্টা করছে, স্পিডের ধরাধরি হার মানছে না। মাথুরীর কথাটা মনে পড়ল, আচমকা একটু স্পিন করে চোখটা আটকে রেখেছিল অল্পক্ষণ। কই, কিছুই তো নয়, ভুল, সব ভুল, চোখের ভুল। গা ছেড়ে হাত দুটো মাথার উপরকার হ্যান্ডেল থেকে তুলে নিয়ে ঘুরে দাঁড়ালো সন্তোষ। ব্রেক ভ্যানের দু হাত বারান্দায় জুতোর গোড়ালে ঠুকে ঠুকে একটু পায়চারি করলেন, মাথার উপরকার সুন্দর চাঁদ দেখল এবং একটুকু তুলোটু মেঘ। সিগারেট ধরিয়ে সন্তোষ তার ঘরের নাচে উঁকি দিল। পায়রা খুপড়ি ঘর, টিম টিম বাতি, লাল নীল লন্ঠন, কাঁচের বাক্স, খাতাপত্র, খোলা জায়গায় আবার একটু পায়চারি করে সিঁড়ির কাছটায় বসল সন্তোষ। লাইনের দিকে তাকালো, তারপর হঠাৎ গলা ছেড়ে একটা গমগম সুরের গান গাইতে লাগলো। একটা পাশের লাগেজ থেকে কিছু সরিয়ে বাড়িতে রাখতে ছুটেছে, লাইন স্টাফ হলেই এই হবে। নিয়ে টপ করে লাফ দিয়ে মাটিতে নেমে পড়লো সন্তোষ। থাক দাঁড়িয়ে গেলি কোম্পানির মাল, তোমার যে আমারও তাই, এই আমি চললুম, স্ট্রেট স্টেশনে যাব, ব্যাপারটা কি? হাতের বাতিটা পথ দেখে যাবার জন্য নয়, যা আলো চাঁদের তাতে পথ দেখার জন্য লাল লন্ঠন নেবার দরকার পড়ে না। এরা শুধু কার্ড সাহেবের অস্তিত্ব, অর্থাৎ লাইন দেবে। অনুমানটা ঠিকই করেছিল ইব্রাহিম, দূরে সিগন্যালের দিকে তাকিয়ে সেটা বোঝা গেল, একটা ডাউন গাড়ি আসার সিগন্যাল করেছে। ইব্রাহিমের সঙ্গে কথা বলে সন্তোষ ফিরবো ফিরবো করছে, ডাউন গাড়ির শব্দ পাওয়া গেল দূরে, লোকাল প্যাসেঞ্জারটা আসছে, এটা ওয়াচ লেট। ফিরতে গিয়েও ফিরল না সন্তোষ, ইঞ্জিনের পাদানি পেয়ে উঠে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে থাকল। ট্রেনটা চলে যাক আগে, জিনিসটা স্পষ্ট দেখা যাচ্ছে। অথচ সন্তোষ যে ডান হাতে তার গার্ডের বাতিটা ধরে আছে এ সম্পর্কেও সে নিঃসন্দেহ, কাজেই এটা ঘুমের ঘরে স্বপ্ন নয়। অন্য মনস্ক হয়ে হঠাৎ দৃষ্টিভ্রম ঘটেছে, তাও চাঁদের আলোয় অনেকটাই দেখা যায়। ব্রেক ভ্যানটা যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে অন্তত 50 গজ এগিয়ে এসেছে গাড়ি, কিছু আর বোঝা যাচ্ছে না। অদ্ভুত ব্যাপার তো, চুটি জোড়া এলো কি করে, কে রেখে দিয়ে গেল? সন্তোষ যখন ব্রেক ছেড়ে চলে গিয়েছিল নিশ্চয়ই তখন কেউ রেখে দিয়ে গেছে, কিন্তু এমন জনমানুষহীন জায়গায় কে আসবে? তবে ভাবতে পারছিল না সন্তোষ, মেল ট্রেনটা যাবার সময় তার মনে হয়েছিল কে যেন ওর পাশ থেকে লাফিয়ে পড়ল লাইনের ওপর। অবশ্য সত্যিই কেউ আর লাফিয়ে পড়েনি, প্যাসেঞ্জার ট্রেনটা যাবার সময় ব্রেকে ছিল না সন্তোষ। তখন যদি কেউ গলা বাড়িয়ে দিয়ে থাকে, দিতে পারে, দিলে জানবার উপায় নেই, কিংবা বলা যায় না, হয়তো সন্তোষেরই ব্রেক ফ্যানের চাকার তলায় গলা বাড়িয়ে দিয়েছে। সন্তোষের শরীরটা ভীষণ ভাবে খামছিল, স্বল্পাঙ্গ, ঠান্ডা, অসার, বুকের মধ্যে কেউ যেন পাগল হাতে হাতুড়ি পেয়াচ্ছিল। এই ভয় পাওয়া মুষড়ে পড়া ভাবটা কিন্তু আস্তে আস্তে একসময় অনেকটা কেটে গেল। অত বারবার এরকমের কল্পনা করে লাভ কি? আত্মহত্যা করতেই কেউ এসেছিল, এর কি মানে আছে? হতে পারে কোনো দুজন বেড়াতে এসেছিল, একটি পুরুষ একটি মেয়ে, এইটির পায়ে হয়তো লাগ ছিল, ফুসকা পড়েছিল, চুটিটা নতুন, সত্য নতুন, হয়তো সে আর হাঁটতে পারছিল না, তাই ফেলে দিয়ে গেছে। আর এমনি ফেলে দিয়ে যাওয়ার চেয়ে হয়তো সেই রসিক পুরুষ আর মেয়েটি সন্তোষকে খানিকটা বিহ্বল করার জন্যই এই রসিকতাটুকু করেছে। সন্তোষ চটি জোড়া ভালো করে দেখতে লাগলো, দামি চটি, মোরগের ঝুঁটির মতন লাল ফেলভেটের ফুলও আছে একটা করে। মাধুরীকে আচমকা আবার মনে পড়ল, লাল জিনিসটা সে একদম পছন্দ করতে পারত না, এমনি একজোড়া চুটি ছিল তারও, পড়ত না, পড়তে চাইত না। সন্তোষ বলতো, নষ্ট করে লাভ কি, পরে ফেল, দিনে পড়তে লজ্জা হয়, রাতে পাই দিও, আমার তো ভালোই লাগে দেখতে। মাধুরী মুখ ভেঙচি হাসত, ঠাট্টা করছি না, সত্যি বলছি, যা ধপধপে সুন্দর পা তোমার, খুব মানায়। সন্তোষ জবাব দিত, ইঞ্জিনটা বারবার সিটি দিচ্ছিল। সন্তোষের তন্ময়তা এবং ঘোর ভাঙল, একটা বড় স্টেশনের ইয়ার্ডের মধ্যে তার গুডস ট্রেনটা ঢুকে পড়েছে। লাইন থেকে আরেক লাইনে সরে যাওয়ার ঘটঘটানি, শান্তিঙ্গের ফোঁস ফোঁস, একটা গাড়ি পাশ কাটিয়ে চলে গেল, আলোয় আলোয় একাকার ইয়ার্ড। সন্তোষ কেবিন ছেড়ে বাইরে এসে দাঁড়াল, তার গুডস ট্রেনটাকে এখানে আটকে থাকতে হবে কিছুক্ষণ, কম করেও ঘণ্টাখানেক। গাড়ি থামলে খাতাপত্র উঠিয়ে ব্রেক ছেড়ে নেমে আসতে গিয়ে কি যেন ভাবল সন্তোষ, আবার উঠে কেবিনের ভেতরে গেল। লেডিস স্যান্ডেল জোড়া খবরের কাগজটায় মুড়ে নিল, তারপর আস্তে আস্তে নেমে ইয়ার্ড ধরে হন হন করে স্টেশনের দিকে এগিয়ে গেল।
শুনলেন গল্পটির প্রথম অংশ। আজকের গল্প হয়তোবা, রচনা বিমল কর। এখন শুনবেন গল্পটির দ্বিতীয় অংশ।
মাসখানেক পরে আবার তেমনি ফুটফুটে চাঁদের আলো, মালগাড়ি নিয়ে সন্তোষ যাচ্ছে, লাইন ক্লিয়ার না পেয়ে আটকে গেল রাস্তাতেই। তবে লক্ষ্যে এই যে এবার আর অতটা মাঠ জঙ্গলে পড়ে থাকল না, একটা মাঝারি স্টেশনের ওয়াটার রিজার্ভারের কাছে থেমে গেল। খানিকটা অপেক্ষা করে সন্তোষ হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে এগিয়ে গেল। কাছে কটা রেল কোয়ার্টার, সামনে একটা বাঁধানো কিনারা উঁচু কুয়ো, কুয়ো থেকে মাঝে মাঝে চলতলার শব্দ আসছিল, হুইলের শব্দ। কোয়ার্টারের বাইরে লোহার উনুনে আগুন চলছিল, আর রেল কোয়ার্টারের জানলায় লন্ঠন। ফুটফুটে জ্যোৎস্নায় বেড়াতে বেড়াতে প্ল্যাটফর্ম পর্যন্ত চলে এলো সন্তোষ। হুইজেলের শব্দটা এবার কানে এলো, চোখে পড়ল সামনের সিগন্যালটা সবুজ হয়ে রয়েছে, একটা গাড়ি আসছে, থামবে না, বরাবর বেরিয়ে যাবে। লাইনে শব্দটা উঠছিল, ছেলেবেলায় এইভাবে কান পেতে কত শব্দ শুনেছে ওরা, এখন আর কান পেতে শব্দ শুনতে হয় না, এমনিতেই বুঝতে পারে গাড়িটা আর কতদূর। সন্তোষ হেঁটে এগিয়ে যাচ্ছিল, থমকে দাঁড়াল। দক্ষিণের রাস্তা দিয়ে একটি মেয়ে খুব স্বচ্ছন্দ গতিতে হেঁটে আসছে, চাঁদের আলোয় তার শরীরটা দেখা যাচ্ছিল, কিন্তু মুখটা অস্পষ্ট, একেবারেই অস্পষ্ট, মাথায় আধখানা খোমটা, শাড়ির রংটা চেনা যাচ্ছিল না। একটা করপি ছোপের পাশ দিয়ে আসতে আসতে মেয়েটি দাঁড়িয়ে পড়ল। সন্তোষ প্ল্যাটফর্মের শুরুর ঢালুটা এসে পৌঁছেছে, সামনে থেকে একটা সার্চ লাইটের আলোয় লাইন ভিজিয়ে ট্রেনখানা ছুটে আসছে, তার দুরন্ত শব্দ আর থেমে থেমে হুইসেল। সন্তোষের পক্ষে এখন আর মেয়েটিকে দেখার উপায় নেই, ও একটু এগিয়ে রয়েছে, পিছু ফিরে চাইলে অবশ্য দেখা যায়। সন্তোষের ইচ্ছে হচ্ছিল এখন একবার ফিরে তাকিয়ে রাখে, কিন্তু পাঁচছিল। সার্চ লাইটের আলোটা ক্রমশই তার আশেপাশের জায়গাগুলোকে এত বেশি ছকছকে করে তুলছিল যাতে মনে হল ফিরে তাকাতে গেলেই মহিলাটি দেখতে পাবে, দেখতে পাবে সন্তোষ কিভাবে পিছু ফিরে একটি মহিলাকে দেখছে। তবু শেষ পর্যন্ত একবার না চেয়ে পারল না সন্তোষ, আলোটা যখন সরে গেছে তার সামনে থেকে ঘাড় ঘুরিয়ে তাকাল সন্তোষ। মহিলা সেখানেই দাঁড়িয়ে মাটির দিকে অনেকটা নুয়ে পড়ে কি যেন খুঁজছে, কিছু বোধ পড়ে গেছে রাস্তায়, হয়তো কলার হাড়টা কিংবা কানের দুল, অন্য কিছু হতে পারে। থরথর করে কাঁপছিল লাইন, ঠক ঠক খট খট দ্রুত দুরন্ত একটা শব্দ জলদ সুরে বেজে যাচ্ছিল, ইঞ্জিনটা কয়েক হাতের মধ্যে এসে পড়েছে। সন্তোষের চারপাশে একটা গরম বাতাস ঢেউয়ের মতো ভেঙে পড়ল, কটা আগুনের ফুলকি ইঞ্জিনের মুখ থেকে উঠে আকাশে ছিটকে পড়ল। সন্তোষ লাইনের দিকে তাকালো, ঝড়ের বেগে ইঞ্জিনটা পেরিয়ে যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, কিন্তু হঠাৎ সন্তোষ যেন হাত বাড়িয়ে কিছু ধরতে গেল, চোখের পলকে আলো, অন্ধকার, গরম বাতাস, কয়েকটা মুখ, চোখে ধরল কি ধরল না, উধাও হয়ে গেল। ট্রেনটা চলে গেল, শব্দটা তখনও বাতাসে থেকে গেল, তারপর আস্তে আস্তে মিলিয়ে আসতে লাগল। লাইনের দিকে কেমন একটা ভীত বিহ্বল চোখে তাকিয়েছিল সন্তোষ, না কিছু নেই, ছকছকে পরিষ্কার লাইন, পাথরগুলো পর্যন্ত স্পষ্ট, অথচ সন্তোষ পিছু ফিরে তাকাল, আশেপাশে কেউ নেই, সেই মহিলা না, মহিলাটাকেও আর দেখা যাচ্ছে না, অনেকটা দূরে ঝাঁকড়া মাথায় গাছের তলা দিয়ে যেন চলে যাচ্ছে মহিলা। কিন্তু আবার এমন হলো কেন, ট্রেনের ইঞ্জিনটা যখন একেবারে সামনে এসে পড়েছে সন্তোষের মনে হলো তার পাশ থেকে কেউ যেন লাফিয়ে পড়লো লাইনের উপর। সন্তোষ তার গায়ের ছোঁয়া, না গায়ের ছোঁয়া ঠিক নয়, কিন্তু শাড়ির ছোঁয়া পেয়েছে, অত আলো থালো ছোঁয়ার কিসেরই বা হতে পারে। বুকের মধ্যে অদ্ভুত একটা কাঁপুনি আসছিল আর যাচ্ছিল, সন্তোষ বুঝতে পারছিল না কেন কেন এমন হলো, একবার নয় এনে দু দুবার, সবই সেই আগের মতন, অবিকল এক। কি খেয়াল হলো সন্তোষের, হঠাৎ পা চালিয়ে ও এগিয়ে যেয়ে লাগলো করবি ছোপটার দিকে, মহিলাটি খানিক আগে যেখানে দাঁড়িয়েছিল, যেন সন্তোষ বোঝবার চেষ্টা করছিল সেটাও চোখের ভুল কিনা। করবি ছোপের পাশে এসে দাঁড়িয়ে এদিক ওদিক তাকালো সন্তোষ, কেউ যে এসেছিল দাঁড়িয়েছিল বোঝবার কোন উপায় নেই, সেটাই স্বাভাবিক, কি খুঁজছিল মহিলাটি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। লাল মরকের রাস্তা লাল দোপাটি ফুলের মতো পরিচ্ছন্ন হয়ে রয়েছে, সন্তোষ ভালো করে নজর করে দেখল, কোথাও কিছু পড়েনি, একটা সেফটি পিন কিংবা মাথার কাটাও নয়। সন্তোষের গুডস ট্রেন সিগন্যাল পেয়ে সিঁড়ি দিচ্ছিল, চমকে উঠে সন্তোষ ছুটতে ছুটে তার ব্রেকের দিকে এগিয়ে চলল, গাড়িটা ছেড়ে দিয়ে ব্রেকের বান্ধায় দাঁড়িয়ে থাকলো অনেকক্ষণ সন্তোষ, ভীষণ ক্লান্ত লাগছিল নিজেকে, মনটাও বড় দমে গেছে, তার কি কোনো অসুখ বিসুখ করল নাকি, একটা বিশ্রী ভীষণ অস্বস্তিকর অনুভূতি বারবার হচ্ছে কেন, কেন এরকম মনে হচ্ছে যে তার গায়ের পাশ থেকে কেউ লাইনে চলতে গাড়ির সামনে লাফিয়ে পড়ল, কেন তেষ্টা পাচ্ছিল সন্তোষের, হাত পা গুলো অবশ লাগছিল, বসবার জন্য ল্যাম্পটা উঠিয়ে নিয়ে কেবিনের মধ্যে চলে এলো, বাতিটা রাখতে গিয়ে আবার নিষ্পন্দ নিথল হয়ে গেল, ঠিক ওর বসবার জায়গাটিতে একটা রুমাল পড়ে আছে, বেহুশের মতন অনেকক্ষণ সেই রুমাল তাকিয়ে তাকিয়ে দেখল সন্তোষ, তারপর যেন ভীষণ একটা চেয়ে এবং যা হচ্ছে হয়ে যাক এমন একটা নিষ্পৃহ ভঙ্গিতে রুমালটা তুলে নিল সন্তোষ, ছোট্ট রুমাল, কিনারাগুলো সবুজ সুতো দিয়ে মোড়া, এক কোণে ইংরেজি বাঁকা অক্ষরে লেখা এল, গোলাপি লাল সুতোয় অক্ষরটা তুলেছে কেউ। কি আশ্চর্য, এই রুমাল কোথা থেকে এলো, কে ফেলে গেল, কেমন করে এখানে সে এলো, কেনই বা এসেছিল। সন্দেশের মাথা চোখ ভার হয়ে এলো, কিন্তু আর সে বুঝতে পারছিল না, ভাবতে পারছিল না। শুধু অক্ষরটা চোখের সামনে একটা মরা প্রজাপতির মতন নিশ্চল হয়ে থাকল। মাধুরীকে মনে পড়ছিল, মাধুরীর খুব রুমালের শখ ছিল, বড় ভালো সুঁচের কাজ করত। পালাময় লোকের রুমালে নকশা তুলে বলতো, এত কষ্ট করে সুতোর কাজ করে দিই, কিন্তু এই রুমাল কি কারুর পকেটে থাকে নাকি ভাবো, হরদম হারায়। আমার তো বাপু হাতে রুমাল থাকলেই জানি সেটা যেখানে বসবো ফেলে আসবো, ঠিক ফেলে আসবো। পা থেকে একটা ঠান্ডা বরফের স্রোতে যেন সাপের মতন কিলবিল করে কা মাথা বের দিয়ে চলে গেল। সন্তোষ অস্ফুট একটা শব্দ করে স্বামীর কাঠটা ধরে ফেলল। করবি গাছের ছোপের পাশে লাল মোড়কের রাস্তা আর সেই মহিলা, ট্রেন ইঞ্জিনের মুখ থেকে হাওয়ায় উড়ে যাওয়া স্ফুলিঙ্গগুলো সব একাকার হয়ে চোখের সামনে এসেছে। আগে এসেছে আর তার লাল ভেলভেটের ফুল বসানো স্যান্ডেল ফেলে গেছে, আবার এসেছে আর তার সুন্দর ছোট্ট রুমাল ফেলে গেছে, আবার সে আসবে। এমন দিনেই সে আসে, আকাশ যখন চাঁদের আলোয় খইয়ের মতন সাদা, হুহু বাতাস বয়ে যায় মাঠ থেকে মাঠে, নির্জন নিরিবিলি জায়গায় গাড়িটা দাঁড়িয়ে পড়ে। সন্তোষের আজ আর কোনো ভয় নেই, উদ্বেগ নেই, বুক ঠুক ঠুক নেই, সে বসেই আছে, আসুক অপেক্ষায় আছে সন্তোষ। শব্দ হলো কি না, শব্দ নয়, নিজেরই দীর্ঘশ্বাস। ঘড়িটা দেখল সন্তোষ, 8টা বাজে। কান পেতে থাকল, রেললাইনের স্লিপার আর পাথরে একটা অস্পষ্ট শব্দ উঠল, না না, একটা সিগারেট ধরল সন্তোষ। গন্ধটা নাকে বেশ লাগছে, বুক ভরে ধোঁয়া টানল, ভালোই লাগছে। সিগারেট শেষ, আরো কাটল খানিকটা সময়। অথির হয়ে উঠছিল একটু একটু করে সন্তোষ, কেন আসছে না এখনো, সময় কি হয়নি। ট্রেনের বারান্দা থেকে একটা ছায়া যেন কেবিনের দোরগোড়ায় এসে পড়ল, লাফিয়ে উঠল সন্তোষ, এসেছে, এসে গেছে। ব্রেকের বারান্দায় বেরিয়ে এলো, হ্যাঁ যা ভেবেছিল সে এসেছে। শাড়ির রেখায় সুন্দর এক মগ্নতা মেখে ব্রেকের কিনারে ঘেঁষে দাঁড়িয়ে চাঁদের আলোয় স্নান সেরে ওটা মাঠ দেখছে। সন্তোষ প্রথমেই কাছাকাছি গেল না, একটু তফাতেই দাঁড়িয়ে থাকল। এবার কি এনেছ, সন্তোষ আচমকা প্রশ্ন করলে। জবাব নেই, যাকে প্রশ্ন তার গা একটু নড়ল না, ঘাড় বাঁকাল না সামান্য, যেন এর প্রশ্ন তাকে নয়। একটু অপেক্ষা করে আবার শুধরো সন্তোষ, কি এনেছ এবার ফেলে যেতে। ওপক্ষ থেকে কোনো সাড়া শব্দ নেই, যেন কোনো মানুষ নয়, একটা মোমের পুতুল দাঁড়িয়ে আছে। সন্তোষ একটু হাসল, আমি জানি স্যান্ডেল আর রুমালের পর তুমি আর কি ফেলে যেতে পারো। একটু বোধ হয় নড়ল সেই আশ্চর্য শান্ত মূর্তি, খাড় বাঁকালো সামান্য, মাথার আলগা ঘোমটাটা খসে গেল, কালো চুলের ছন্দটি চোখে পড়ল, মুখের পাকা রেখাটুকু। সন্তোষ তাকিয়ে তাকিয়ে দেখল, বলল, আমি জানতাম তুমি আসবে, আমি তৈরি ছিলাম, অপেক্ষা করছিলাম। একটু থামল, সামান্য এগিয়ে এলো, কিন্তু এবারই শেষ, আর তুমি আসবে না, আসতে পারবে না, আমার কাছে তোমার আর কিছু নেই, যেটা শেষ ছিল গলার সরু হারটা আমি এনেছি। সন্তোষ পকেটের মধ্যে থেকে সরু চিকচিকে হারটা বের করল, হাতের তালুতে রাখল, দেখল কপলক, তারপর হঠাৎ চেঁচিয়ে বলল,
তোমার গলাটি ভেবে ধরতে চাইনি, হারটা আমার হাতে ছেড়ে চলে আসবে, কি করে এসেছিল আমি জানি না।
পুতুলের মুখ আস্তে আস্তে খুলে গেল, ভীত বিস্ময়স্তব্ধ শীর্ণ একটি মুখ, চাঁদের আলোয় তার চোখ নাক মুখ ঠোঁট স্পষ্ট দেখা যাচ্ছিল, গলাটা নগ্ন, সোনার একটি বিন্দুও সেখানে চিকচিক করছিল না। সন্তোষ চমকে উঠল না, কেন নাটকের এই দৃশ্যটা তার পুরো জানা দেখা। আরো একটু কাছে এগিয়ে গেল সন্তোষ, খানিক্ষণ তাকিয়ে তাকিয়ে সেই সাদা নরম ভীত উদ্ভ্রান্ত মুখটি দেখলে, সেই মুখের টানা টানা চোখের কোল বিয়ে করানো জল। খুব আস্তে আস্তে স্পষ্ট করে বলল সন্তোষ,
আমি তোকে সত্যি ছেড়ে ফেলে দিইনি মাধুরী, আমি ভাবতেই পারিনি অমন করে তুমি লাইনের উপর লাফিয়ে পড়বে, বিশ্বাস করো আমি হাত দিয়ে তোকে ধরতে গিয়েছিলাম, তোমার গলার হারটা আমার আঙুলে জড়িয়ে গেল, তুমি লাফিয়ে পড়লে।
মাধুরী যেন একটু সরে গেল, সন্তোষ সন্তোষকে কথায় পেয়েছে। সে থামবে না, বলল, আমি তোমাকে ফুলিয়ে ফুলিয়ে নতুনদের কাছে নিয়ে যাবো বলেই ব্রেক এনে তুলিনি। এমন বেআইনি কাজ সবার চোখ মাঝে করা যে কি কঠিন, তবু তোমায় আমি এনেছিলাম ব্রেকে, কেউ দেখেনি জানতে পারেনি, এটা আমার ভাগ্য। সন্তোষ থামল। জ্যোৎস্না আকাশে এক প্রান্ত থেকে একটা অস্পষ্ট হুইসেলের শব্দ ফেসে এল। কান পেতে শুনল সন্তোষ, মাধুরী আরেক পা সরে গেছে। সন্তোষ বলল, তোমার ভয় বাদে কি সমস্ত নষ্ট করা? গার্ডের বউ, স্বামী লাইনে গেলে একা কোয়ার্টারে থাকতে পারবে না, সারা রাত ভয় মরবে। কেন, কেউ তো অমন করে না। তুমি করতে, অমরকে তুমি দেখে এনে রাত্রে শুয়ে রাখতে কোয়ার্টারে। হোক না অমর ভালো ছেলে, কিন্তু সে সুন্দর, সে তোমায় খুব ভালোবাসত, তার মুখের প্রতি আর মনের প্রতি যে এক, এ আমি বিশ্বাস করিনি। আমি তোমাদের একসঙ্গে বসে গল্প করতে চা খেতে তাস করে খেলতে দেখেছি, তার সেদিন স্টেশন পর্যন্ত এসে ফিরে গিয়ে দেখেছি তোমরা কি করো, কি করছিলে তোমরা দুজন অন্ধকারে। তুমি চাপতেছিল অমরকে, আর অমর বলছিল ভয় কি, আমি আছি, দাঁড়াও বাতিটা জ্বালি। তোমার ঘর অন্ধকার হয়েছিল কেন, কেন লন্ঠন নিয়ে গেছিল? দুরাগত হুইসেলের শব্দে ঘন ঘন বাজছিল, স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছিল। মাধুরী ব্রেকের কিনারা ঘেঁষে আরো খানিকটা সরে গিয়েছিল।
লজ্জা কি, ভয়ই বা কিসের, আমার লজ্জা নেই, ভয়ও নেই। আমি বলছি, আমি তোমায় সন্দেহ করতে শুরু করছিলাম অনেক আগে থেকে, সে সন্দেহ আমার আরো দৃঢ় হলো তোমাদের ওভাবে দেখে। হ্যাঁ, আমি বলছি, আমি তোমাকে নতুনদের বাড়ি নিয়ে যাবো বলে রেখে নিয়ে তুলেছিলাম, আর খুব পুকিয়ে চুকিয়ে সাবধানে গাড়ি ছেড়ে দেবার পর আমি তোমায় কেবিনের মধ্যে ডেকে নিয়ে গিয়ে বসেছিলাম।
সন্তোষকে থামতে হলো, ট্রেনটা কাছে এসে বলেছে, নিশ্চয় তুফান নেই, আকাশ বাতাস ফুঁড়ে সিটি দিতে দিতে ঝড়ের বেগে উড়ে যাচ্ছে, লাইট কাঁপছে, পাথরের টুকরোগুলোতে পর্যন্ত শব্দ উঠছে, সার্চ লাইটের আলোটা এইবার এখানে এসে পড়েছে। সন্তোষ মাধুরীর দিকে চেয়ে এবার গলার পর্দা তুলে বলল,
তুমি বসেছিলে, আমি আস্তে আস্তে আসল কথা এলুম, আমার মনে কোনো লুকোচুরি ছিল না, যা আমার মনে হয়েছে আমি যে তোমার সন্দেহ করে আমি স্পষ্টই বলেছিলাম। তুমি সূর্যমুখে উঠেছিলে, মুখটা সাদা হয়ে গিয়েছিল, ভয় পেয়েছিলে তুমি, তখন একটা গাড়ি আসছিল আজকের মতন, ওই তুফান নীল।
সন্তোষ একটু থেমে লাইনের দিকে তাকাল, সার্চ লাইটের আলোয় সমস্ত জায়গাটা সাদা হয়ে গেছে, ধর ধর করে ইস্পাতের পাত্র কাঁপছে, ফিশ প্লেট না পাথরের এক বিচিত্র ঝংকার উঠেছে, যেমন দ্রুত তেমনি সরব। লাইনের দিক থেকে চোখ ফিরে সন্তোষ সে বিহ্বল বাঘ মূর্তির দিকে চাইল, বলল,
আমি তোমায় কেটে বাইরে টেনে আনিনি, তুমি নিজে এসেছিলে, আর নিশ্চয় জানেন মেলের ইঞ্জিনটা তখন দৈত্যের মতন আমার ব্রেকের ঠিক সামনে একেবারে সামনে এসে পড়েছে, তখন তুমি লাইনের উপর লাফিয়ে পড়ে, আমি ছেড়ে দিইনি, বরং তোমায় ধরে ফেলবার চেষ্টায় আমি করেছিলাম, পারিনি, তোমার গলার হাড়টা শুধু বাবার আঙুলে জড়িয়ে গেছিল।
সন্তোষ চুপ করল, তাকালো লাইনের দিকে, একটা পৈশাচিক কালো মূর্তির মতন মেলের ইঞ্জিনটা সামনে এসে গেছে, ভীষণ শব্দ, যেন নরক থেকে একটা ঝড়ের দমকা চিটকে এসে পড়ছে এখানে। আচমকা কি যেন দেখে সন্তোষ চিৎকার করে উঠল,
তোমায় আমি সন্দেহ করেছিলাম, বুঝলে মাধুরী, সে সন্দেহ আমার আজও খোলেনি, তারপর আমি তোমায় মারতে চাইনি, চেয়েছিলাম তুমি, তুমি।
সন্তোষের গলা আর শুনতে পাওয়া যাচ্ছিল না, বিকট শব্দে সব ডুবে যাচ্ছিল। মাধুরী লাফিয়ে পড়ার জন্য বাদানির সামনে গিয়ে দাঁড়িয়েছে, সন্তোষ তার আঁচল ধরতে গেল, গলায় যতটা জোর আছে সমস্তটা নিঃশেষ করে সন্তোষ চিৎকার করে বলল,
তোমার ফেলে যাওয়া স্যান্ডেল রুমাল সবই আমি পুলিশের জিম্মায় দিয়েছি, এই হার তা ওরা পাবে, আমার চিঠি দাও।
মাধুরী লাফিয়ে পড়েছিল, সন্তোষ মাধুরীকে দেখতে পাচ্ছিল না, শুধু একটা উত্তপ্ত নিষ্ঠুর কালো কঠিন ছায়া তাকে হাওয়া আর বেগে টানছিল। গাড়ি চলে গেছে, আবার সব নিস্তব্ধ, পূর্ণিমার আলোয় লাইন মাঠ পলাশ বন ফিজে ফিজে গলে যাচ্ছে, কটা চোনাকে উঠছে কোথায় ঝিঁঝি ডাকছে, রাত পাখিটা মাথার উপর ঘুরে ঘুরে উঠছে। সন্তোষের মালগাড়ি লাইন পেয়েছে, ইঞ্জিন থেকে হুইসেল বাজল, থেমে থেমে আবার বাজল, মালগাড়ির ব্রেক থেকে আজ আর কেউ সবুজ বাতিটা দেখাচ্ছে না।
শুনলেন ভূতিকা,
ঘড়িতে সময় রাত 1:07, আমি রাফেল আসলাম আপনাদের সাথে, জয়েন করলাম সৃষ্টির সাথে, আর এই মুহূর্তে আপনারা শুনছেন ভূত এফএম হরর ক্লাব, ইয়েস দ্য নাইট। এখন মানে এখন রাত 1:07 এবং যে ড্রাকুলা শেষ হয়ে গেছে নাকি, তো ড্রাকুলার সেকেন্ড সিজন আসবে অবশ্যই, তবে তার আগে আরো একটা হরর সিরিজ
নিয়ে চিন্তা ভাবনা চলছে রাসেল ভাই, আপনিও কিছু জানেন।
তো আমরা এখন সেটা বলতে চাচ্ছি,
এখনো বলতে চাচ্ছি না।
আমরা নতুন একটা হরর সিরিজ নিয়ে আসবো এবং আশা করছি যে সেই সিরিজ আপনাদের অনেক বেশি পছন্দ হবে। ঠিক ড্র্যাকুলা যেরকম আপনাদের পছন্দ হয়েছে, একইভাবে এটাও পছন্দ হবে। এবং তারপরে ড্র্যাকুলার যে আরো সিরিজ আসবে সেটা তো একটা মানে আভাস দিয়েই দেখেছি।
হ্যাঁ, এবং নেক্সট সিজনে যেটা আছে, এই সিজনে ভ্যান হেলসিং এসেছিলেন একদম লাস্ট এপিসোডে, তার আগমন ঘটেছে মেয়ের বলে দিই।
তার আগামীকাল আপনারা সবাই জানেন ভূত এফএম রয়েছে এবং সেই ভূত এফএম এ আমাদের নতুন কিছু চমৎকার এপিসোড উপহার দিব। কালকে আমাদের সাথে আমাদের যে মানে এর আগে যে আমরা হ্যালোইনে যে এপিসোডটা করেছিলাম সেখানে আহমেদ বাবু এসেছিলেন খুব অল্প। আপনারা যদি হসপিটাল রিলেটেড বলেন, হসপিটাল রিলেটেড কিন্তু আছে, আমি দেখেছি। হ্যাঁ, তো আমার মনে হয় যে সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে আপনাদের কালকে ডিম্যান্ড ফুলফিল করতে পারবো। তো দিস ইজ অল অ্যাবাউট ভূত এফএম। এবং এখন চলে যায় আবার হরর ক্লাবের কিছু কমেন্টে, এবং সেই কমেন্টগুলো দেখি কি কি কমেন্ট করছে।
হ্যাঁ রাসেল ভাই, অবশ্যই। তবে রাসেল ভাই, এই বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে যে মানুষজনের স্পেসিফিক কিছু বিষয়ের ঘটনার প্রতি আলাদা একটা আকর্ষণ থাকে।
অ্যাম্বুলেন্স,
তারপর লাশ কাটার খবর, গ্রামের ঘটনা,
মানে এটা এটা না আসলে আমি খুব অবাক হয়ে দেখি যে এক একজনের এক এক জিনিসের প্রতি আগ্রহ। কেউ কেউ স্রেফ জিনের ঘটনা শুনতে চান, এই যে জিন হাজির করা, কারো কাছে এটা আবার বোরিং লাগে যে এই প্রসেস কেন শুনবো। মানে খুবই ইন্টারেস্টিং আমাদের, মানে এক একজনের সাইকোলজিতে এক এক রকম, এক একজনের এক এক ধরনের জিনিস ভালো লাগে। কারো কাছে ভালো লাগে ঘরের ভেতরে যে ঘটনাটা ঘটে সেটা, কারো কাছে হয়তো আবার ভালো লাগে যে রাস্তায় গাড়ি চালাতে গিয়ে বা এই যে রাস্তায় দেখা ঘটনা। তবে এই যে লাশের ঘটনা, হসপিটালের ঘটনা, অ্যাম্বুলেন্সের ঘটনা, এই ঘটনাগুলো আমরা যেরকম পছন্দ করি, ঠিক একইভাবে গ্রামের ঘটনাও অনেকে অনেকে পছন্দ করেন, কেউ শহরের ঘটনা পছন্দ করেন। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা রিলেট করতে পারি আমাদের রিয়েল লাইফের সাথে, যদি সেই জিনিসটা মিলে যায় সামহাও, তাহলে আমরা সেটাকে এনজয় করি। আদারওয়াইজ আমরা ঠিক রিলেট করতে পারি না। এটাই এটাই
এবং এনভায়রনমেন্টও একটা, যেমন একটু আজকে যে হরর ক্লাবের যে দুজন এসেছেন তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ভূত এফএমের কোন ঘটনাটা শুনে মানে মনে দাগ কেটেছিল। তো যে ঘটনাটার কথা বলছিলেন সেটাও এরকম একটা গ্রামে শুটিং এ গিয়েছিলেন, সম্ভবত বাবু ভাইয়ের ঘটনা। আর তারা শুটিং থেকে ফিরছিলেন, একটা ব্রিজের ভিতর একটা লোক চাদর মুড়ি দিয়ে বসে আছে, একটু দূরে গিয়ে আরো একটা ব্রিজে ঠিক সেম আরেকজন মানুষ ঠিক একইভাবে চাদর মুড়িতে বসে আছে। মানে জাস্ট কল্পনা যখন করছে দ্বিতীয়বার একই ঘটনা এরকম নীরব একটা রাতে ঘটবে, স্বাভাবিকভাবে একটা আতঙ্ক মনের মধ্যে কাজ করে।
শুনতে তো একরকম লাগে, কিন্তু যারা এক্সপিরিয়েন্স করেন না তাদের মানে তাদের ব্যাপারটা কমপ্লিটলি ডিফারেন্ট। মানে তাদের কাছে মানে তারা চান যে জীবনে আর কোনোদিন এরকম কোনো কিছু না ঘটবে। তো যাই হোক, সেটাই তো আমরা কিছু কমেন্ট পড়ে ফেলি।
হ্যাঁ রাসেল ভাই, কয়েকটা কমেন্ট পড়ে ফেলি। আমাদের সাথে আছেন মেহেদি হাসান সানি। রাসেল ভাই কেমন আছেন?
রাসেল ভাই ভালো দলে আছি এবং ভারত দলে।
টিসিবি তামিম আছেন আমাদের সাথে, বরিশাল থেকে আছি রাসেল ভাই। নীরব আহমেদ আছেন আমাদের সাথে। রোহিত খান লিখেছেন, রাসেল ভাই প্রথমে আমার সালাম নেবেন।
ওয়ালাইকুম সালাম।
সারিয়া কান্দি থেকে শুনছেন তিনি আমাদের সাথে। আরো আরো আছেন, আছেন নীরব আহমেদ, শ্রীদীপ্ত সাহা, জেসন। আচ্ছা জেসন লিখেছেন যে কবে নাগাদ ড্র্যাকুলা সিজন টু স্টার্ট হবে?
ভেরি সুন,
ভেরি সুন। আছেন তৌহিদ খান, মিঠুন্দা, মিঠুন্দা আছেন আমাদের সাথে বরিশাল থেকে, তিনি শুনছেন।
যাক,
থাকবো না দুটা পর্যন্ত,
আমি তো ইমাজিন করে ফেলেছিলাম
ওপার থেকে। আছেন রাশিদুজ্জামান সুমন, লিখেছেন অভিনন্দন রাসেল ভাই,
থ্যাংক ইউ।
একদম লাল কালিতে লিখেছেন তিনি।
আচ্ছা
আরো 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 আছেন, পলাশ আছেন, রাসেল ভাই আসলে ভয়টা বেড়ে যায়।
ওকে
আছেন, কি আছেন মেহেদি হাসান সানি, অনেক অনেক কমেন্ট করেছে মেহেদি হাসান সানি। হৃদয় খান আছেন আমাদের সাথে, আজ প্রথম কমেন্ট করছে, অনেক ভালো লাগছে এপিসোডটা, চার বছর ধরে তিনি ভূত এফএম শুনে।
ওকে
আছেন, আরো আছেন আহমেদ রুমেল ধানমন্ডি থেকে শুনছেন, ভূতিকাটা ভালো লেগেছে। পলাশ আছেন আমাদের সাথে, লিখেছে আজকের গল্পগুলো সুন্দর হচ্ছে। আসাদুজ্জামান সুজন আছেন, লিখেছেন ওয়াও নাইস। সাজ্জাদ জ্যাকি আছেন আমাদের সাথে, আরো আরো কারা আছেন, ডার্ক কিং শরণ আছেন, লিখেছেন ভূত এফএম কি বাদ, ভূত এফএম তো শুক্রবার,
ভূত এফএম শুক্রবার।
অনেকেই হয়তো প্রথমবারের মতো বৃহস্পতিবার রাতের এই সময়টাতে টিউন করেছেন রেডিও ফুটবল, তো তার জন্য ভূত এফএম হরর ক্লাব রাত 11টা থেকে 2টা এবং শুক্রবার যথারীতি 11টা 59 মিনিটে ভূত এফএম। তো কনফিউজ হওয়ার কোন কারণ নাই, যা ইচ্ছে আগে বছর আমাদের সাথে লিখেছেন। ড্রাকুলা স্টোরি কি শেষ?
না না, একটু আগে বলেছি আর বলবো।
নেপাল দেব নেপাল আচ্ছা লিখেছেন, সিলেট থেকে তিনি আছেন আমাদের সাথে। আরো আছেন রাজ পাপু, আর জে রানা আছেন, সাদ সিয়াম খুলনা থেকে শুনছেন, শাওন আছেন, গল্পগুলো শুনতে অনেক ভালো লাগছে,
হেমন্ত মরক আছেন, দেখেছেন ঘটনাগুলো ভালো লাগছে।
হেমন্ত কাল কিন্তু এটা এখন,
হ্যাঁ হেমন্ত চলছে, শীত চলে আসছে প্রায়। তো ভৌতিক গল্প শোনার একদম খুব ভালো সময়গুলো আসবে আগামী বেশ কয়েকটা মাস ধরে।
না আজকে চলে এসছে, আজকে আমি আসার সময় টের পেয়েছি যে বেশ ঠান্ডা,
বেশ ভালোই ঠান্ডা। আমাদের সাথে আরো আছেন কে রাজ পাপু আছেন, আরাফাত রূপম আছেন, লিখেছেন দারুণ লাগছে ভাইয়া সাথেই আছি। আরিয়ান মাহমুদ আকাশ আছেন, আসেন, লিখেছেন ভালো লাগছে গল্পগুলো ভয়ানক ছিল। আর বিজয় নারায়ণ জ্ঞানগঞ্জ থেকে শুনছেন, নাজমুল হোসেন শুনছেন ঢাকা থেকে, এস এম শাফিন ড্রাকুলা নিয়ে জিজ্ঞেস করেছেন, আশা করি উত্তরগুলো পেয়ে গেছেন। আরিয়ান মাহমুদ আকাশ আরাফাত রূপম সহ আরো অনেকে অনেকে আছেন আমাদের সাথে।
থ্যাংক ইউ সো মাচ আপনাদের কমেন্ট করার জন্য। আমরা এর পরে কি কি শুনছি আজকে?
হ্যাঁ রাসেল ভাই, আগে লাস্ট উইকে বলেছিলাম যে এই উইকটা মানে এই এপিসোডটা পুরোটা থাকবে হচ্ছে হরর ক্লাবগুলো থেকে পাঠানো যে গল্প সেগুলো দিয়ে। তো আজকে আরো একটা খুব সুন্দর একটা গল্প আছে। এই গল্পটা মানে ভৌতিক গল্প তো আমরা অনেক পড়েছি বা শুনিয়েছি বুঝতে পারবো হরর ক্লাবে, এই গল্পটা একদম মানে সরাসরি ভূত নিয়ে।
আচ্ছা,
তো একদম ভূতের কাণ্ড কীর্তি এক গ্রামের। তো খুবই সুন্দর একটা গল্প, ভয়ের কতটুকু হবে জানি না, তবে গল্পটা শুনলে খুবই মজা লাগবে। এছাড়া আনসেন্সর স্টোরি অব দ্য উইক তো আছে, এবং আমাদের হরর ক্লাবের দুজন মেম্বার আজকে এখন পর্যন্ত আছেন, তারা তাদের সাথে আড্ডা আছে। তো এই হচ্ছে শেষ ঘন্টার আয়োজন।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সঙ্গে এতক্ষণ সময় কাটালাম এবং আপনারাও রেসপন্স করলেন, এর জন্য অনেক 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 মানে হ্যাপি এই ব্যাপারটা নিয়ে। এবং কথা হবে আবারও ভুলতে ফেমে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। অ্যান্ড যেতে যেতে কি প্লে করবো সৃষ্টি?
রাসেল ভাই খুব ধুমধারা গাওয়া এখন ACDC একটা শুনতে।
ও ACDC, ওকে, সো আমরা ACDC তে চলে যাই, ওকে, আর ফিরে আসবো আবারও ভূত ফেমে, বললাম একটু আগে, তারা
is here with more fun and fear.
শুনছেন রেডিও ফুটে এইট এফ এম, চলছে ভূত এফ এম হরর ক্লাব, শেষ ঘন্টায় আছি আমরা। এই সময়টাতে আমার সাথে আছে তুহিন এবং তাহসিন। তুহিন এবং তাহসিন কেমন লাগছে, কেমন লাগছে?
ভালো, একটু ভয় ভয় লাগছে।
একটু ভয় ভয় লাগছে কেন? আপনাকে দেখে খুব সাহসী মনে হয় আর কি।
সাহসী বাট আমি একটু এইসব দিক থেকে একটু ভয় পাই।
কোন সব দিক থেকে?
এই ভূত এই জাতীয় জিনিস
দেখা হয়েছে নাকি আমাদের স্টুডিওতে আসার পর?
স্টুডিওতে আসার পর দেখা হয়নি, তবে মনে হচ্ছে দেখা হয়ে যেতে পারে।
দেখা হয়ে যেতে পারে, আচ্ছা আচ্ছা, যা খুব ইন্টারেস্টিং ব্যাপার। আপনারা এমনি তো হরর ব্যাপার বিষয়ে আপনাদের অনেক অভিজ্ঞতা আছে বোঝা যাচ্ছে, সেই অভিজ্ঞতার কথাগুলো আমরা শুনবো হয়তো নেক্সট এপিসোড গুলোতে, সেই অভিজ্ঞতা থেকে দু একটা গল্প বা আপনারা যখন লিখে পাঠাবেন অবশ্যই লিখে পাঠাবেন আমাদেরকে। তো আপনার যে কেউই আপনার জীবনে যদি মনে হয়ে থাকে কোনো রোমহর্ষক কোন ঘটনা থাকে, তবে সেটা তো অবশ্যই ভূতাত্মক পাঠিয়ে দেবেন। তবে সেটা মানে অনেক ঘটনা অনেক গল্পের জন্ম দিতে পারে, তো সেরকম কোন গল্পের যদি জন্ম হয় আপনার মস্তিষ্ক থেকে আপনার হাতে, তবে সেই গল্পটা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন ভূত FM@radio40.fm। এই হচ্ছে আমাদের মেইন অ্যাড্রেস, সাবজেক্ট ফিল্ডটা লিখতে হবে হরর ক্লাব। আপনার যে কোনো সময় শোনার কোন হরর গল্প, ভয়ের গল্প, আপনার ভালো লাগার কোন ভয়ের গল্প, সে গল্পটা পাঠিয়ে দিতে পারেন। সেম প্রসেস, জাস্ট লেখকের নামটা উল্লেখ করে দেবেন, আর যদি লেখকের নাম না জানেন সেক্ষেত্রে লিখে দিতে হবে কালেক্টেড স্টোরি। এই যে ভূত এফএম হরর ক্লাবে আজকে আমাদের সাথে আছেন তাহসিন এবং তুহিন, তো তাদেরকে স্টুডিওতে বসিয়ে রেখে আরো একটা গল্প এখন আমরা শুনবো, এবং হরর ক্লাব গুলো আমাদেরকে যে গল্পগুলো পাঠায় সেই গল্পগুলো থেকে আরো একটা গল্প আজকে একই ক্লাবের দুটি মানে পাঠানো দুটি গল্প আপনাদেরকে শোনানো হচ্ছে। এবং সেই ক্লাবটি হচ্ছে ডার্কনেস হরর ক্লাব। সমীর হচ্ছেন গল্পটা আমাদের জন্য কালেক্ট করেছেন, সমীর বিশ্বাস, আর যার ফলে অনেক সুন্দর সুন্দর গল্প তিনি পাঠিয়ে থাকেন। তো তুহিন এবং তাহসিন আছেন এই সময়টাতে স্টুডিওতে, আমরা চলে যাচ্ছি আরো একটা গল্পে। গ্রামের নাম আলালপুর, 52 ঘর জোতার আর জমিদারের বসত, বড় বড় দালান কোটায় 16 বেহারা পালকি গায়ক, বড় বড় দালান কোটায় জমিদারের বসত, পাইক পেয়াদা বরগন্দাজ, 16 বেহারা পালকি গায়ক বাদক কি নেই গ্রামটাতে। এই গ্রামের এক জমিদারের নাম লোহারাম মিত্তির, লোকে তাকে বলে ভূতের রাজা, ভূতেরা তার কথায় উঠপোষ করে। মিত্তির মশায়ের 16 বেহারার পালকি বাহক ষোলো জন ভূত। তার লাঠিয়াল বাহিনী সবাই ভূত, এমনকি গায়ক বাদক সবাই ভূত। গ্রামের পাশ দিয়ে বয়ে চলা গড়াই নদীতে লোহারাম মিত্তির নাইতে যান ষোলো বেহারার কাঁধে চড়ে পালকিতে, বেহারাও কিন্তু ভূত। গিন্নির বাপের বাড়ি যেতেও ষোলো বেহারা পালকি। গিন্নি বুঝতেই পারে না বেহারার তার স্বামীর পোষা ভূত কিনা। পদ্মার ওপারে বক্সিপুর গ্রামের মিতিন বক্সির সাথে লোহারাম মিত্তিরের গলায় গলায় ভাব, যাকে বলে বন্ধুত্ব। অন্যদিকে নিচের গ্রামের শীতল জমিদারের সাথে লোহারামের লাঠালাঠির সম্পর্ক, যদিও শীতলবাবু লোহারাম মিত্তিরের ছোট ভাইরা ভাই, শীতলবাবুর সাথে বন্ধুত্ব আর শত্রুতা দুটোই সমান তালে চালিয়ে যান লোহারাম বাবু। শীতলবাবু বলে বেড়াতে থাকেন, লোহারাম বাবু ভূত পোষেন, আমিও ভূত পুষব। শীতলবাবু তার বড় ভাইরা লোহারাম বাবুর নামে আজে বাজে কথা বলে বেড়ালেও সামনের পর কিছু বলতে সাহস করেন না, কারণ রাত পিড়িতে কখন না জানি লোহারাম বাবুর ভূতেরা তার খাটি মটকে দেয় এই ভয়। মিদিন বাবুর পদ্মার চরে অঢেল জমি জমা, বর্ষায় জমি জমার সীমানা ঠিক থাকে না, জমিতে পলি পড়ে সব একাকার হয়ে যায়। চৈত্র মাসে চরের দখল নিতে হয় লাঠলাঠি করে। চরের দখল নেওয়ার সময় লোহারাম বাবুর ভূত বাহিনীকে ভাড়া করার পর থেকে মিতিন বাবুকে আর হার স্বীকার করতে হয়নি, তাই লোহারাম বাবুর সাথে মিতিন বাবুর তহর মহরম অন্য রকমের। শীতলবাবু হিসাব মিলাতে পারেন না মিতিন বাবু কিভাবে চরের দখল নেন, তবে কি তার ভাইরা ভাই লোহারাম বাবুর ভূত বাহিনী কায়জাতে তিনি আর ভাবতে পারেন না। লোহারাম বাবুর মান সম্মান আর প্রতিপত্তি দেখে শীতলবাবুর হিংসে হয়। ভূত পোষার শখ শীতলবাবুর মন থেকে উড়ে যায় তার গিন্নির মুখ ছামটায়। গিন্নি স্বামীকে বলেন, জামাই বাবুর সঙ্গে পাল্লা দিও না। শীতলবাবু গিন্নির কথা শুনে চুপ মেরে থাকেন। গিন্নি আবার মুখ খোলেন, জামাইবাবু হয়তো তোমার মতলবটা জেনে গেছেন, তাই হয়তো জামাইবাবু গত পরশু পেটে দলা গিয়েছিলেন ষোলো বেহারার পালকিতে। শীতল গিন্নির কথাটা ঠিকই, লোহারামবাবু সত্যি সত্যি পেটনি তলা গিয়েছিলেন, কিন্তু তারপর কি হয়েছিল তা শীতল গিন্নি জানেন না। পেটনি তলা যাবার পথে একটা বিপত্তি নাকি ঘটে। লোহারামবাবু ষোলো বেহারার পালকিতে চড়ে বাড়ি থেকে রওনা হওয়ার পর পাকুর বাগান পেরিয়ে তেঁতুল তলা ছাড়িয়ে একটু এগোতেই শীতলবাবুর নায়েব রামবাবুকে দেখতে পেরে বেহারাগুলো পালকি ফেলে ভোঁদো। লোহারামবাবু প্রথমে বুঝতেই পারেননি তার বেহারাগুলো তো মানুষ নয়, তবে রামবাবুকে দেখে পালকি নামিয়ে রেখে পালালো কেন? পরে তিনি মনে মনে ভাবলেন, ভূতেরা রাম নাম শুনলে আঁতকে ওঠে, আর আজ তারা তাদের চোখের সামনে রামবাবুকে জলজ্যান্ত দেখে ভয়ে পালিয়েছে। লোহারামবাবু একটু পরেই বুঝলেন, রামবাবু চলে যেতে না যেতে ভূতগুলো এক পায়ে দুপায়ে এসে আবার হাজির। লোহারামবাবু ভূতগুলোকে আদেশ করলেন বাগান বাড়ি ফিরে চলার জন্য। বাবুর কথা শুনে ভূতগুলো মনে মনে রেগে যায়। তাদের একজন বিড়বিড় করে বলে যাচ্ছিল, একটা শুভ কাজে এখন সব ফেসতে গেল, মানুষের পাল্লায় পড়ে কত কি না করতে হয়। পালের গোদা গ্যাঘ ভূতটা পালকির দুটোর আগে আগে চলছিল, সে বলল, পা চালিয়ে চলো তো দেখি, বাগান বাড়িতে পৌঁছে আমেজ করে মোজ করা যাবে। পালের গোদার কথা না শুনে ভূতেদের উপায় নেই, তারা ভাবল, একজন তো ফিসফিসিয়ে বলে উঠল, আমাকে পালের গোদা গ্যাঘটার জন্যই বেকার খাটতে হচ্ছে রে তোদের। ভূতটার কথা শুনে আর একটা ভূত বলল, বাগান বাড়িটাও দেখা দেখে আসা যাবে না, বাবুর বাগান বাড়ি কি দেখতে হবে। পিং পং খটমট নামের শিক্ষিত ভূতটা বলে উঠল, খটমট কলকাতায় থাকা ভূত, আর কত কিছু দেখেছে আর কত কিছু জানে। বাগান বাড়িতে পৌঁছে ভূতগুলো হাঁফ ছেড়ে বাঁচল। পালকি থেকে নেমে লোহারাম বাবু বাগান বাড়ির দিকে তাকাতেই চক্ষু চড়ক গাছ। বাগান বাড়ির এ কি শ্রী, তিনি মনে মনে ভাবলেন, এ তো দেখছি ভূতের বাগান বাড়ি, কে বলবে মানুষের বাগান বাড়ি ওটা, না জানি এমনটা কে করেছে। শীতলি কি আমার বাগান বাড়িটা কবজা করে নিয়েছে, লোহারাম বাবু মনের কথা মনে আছে। এমন সময় বাগান বাড়ির ভেতর থেকে দলে দলে কিম্ভূত কিমাকার চেহারার কারা যেন বেরিয়ে আসতে দেখে লোহারাম বাবু হতবাক। তিনি বুঝতে পারলেন ওগুলো আসলেই ভূত। তাহলে ওরা কি শীতলের ভূত বাহিনী? বাগান বাড়ির গেটে চোখ পড়তে লোহারাম বাবুর চক্ষু ছানা বলা। তাহলে কি আমার বাগান বাড়ির কথা শেষ করার আগে লোহারাম বাবু ভীমরি খেয়ে মাটিতে পড়ে গিয়ে কোঁয়াতে লাগলেন। গ্যাঘো ছুটে এসে লোহারাম বাবুর মাথাটা কোলের উপর তুলে নিয়ে মাথায় পুঁ দিতে লাগলো। চোখে মুখে জলের ছিটে দেওয়ার দরকার, কিন্তু পালকির বেহারাগুলো কোথায় গেল? লোহারামবাবুর মাথায় ফুঁ দিতে দিতে একসময় তিনি চোখ খুলে বললেন, আমার কিছু হয়নি রে বাবাজি গ্যাঘো। লোহারামবাবু উঠে বসে বাগান বাড়ির দিকে তাকাতেই বাগান বাড়ির গেটের সামনে বড় একটা সাইনবোর্ডটা চোখে পড়ল। তাতে লেখা, ভূতের বাগান বাড়ি। লোহারামবাবু মনে হল তার ছোট ভাইরা শীতলবাবুর মতোই কে যেন এদিকেই আসছে। হ্যাঁ, শীতলই তো। এ সময় শীতল কেন এখানে? শীতলবাবু এগিয়ে এসে তার দিকে মুচকি এসে বললেন, আপনি এখানে এই অবস্থায় কেন? শীতলের কথার কি জবাব দেবেন তিনি ভেবে পেলেন না। শীতলবাবু বললেন, দাদা, আপনার বাগান বাড়ি কি ভূতেদের কাছে বিক্রি করে দিয়েছেন? সাইনবোর্ডে লেখা দেখছি ভূতের বাগান বাড়ি। এবারও তিনি কোনো জবাব দিলেন না। তিনি মনে মনে ভাবলেন, তবে কি তাদের বাগান বাড়ি সত্যি সত্যি ভূতের বাগান বাড়ি হয়ে গেছে? আমার ছোট ভাইরা শীতলে এই কুকাজটা করেছে। ভূতের রাজা লোহারাম মিত্তিরকে যেন না শীতলবাবু, তোমাকে আমি চিনিয়ে ছাড়ব কিন্তু দু একদিনের মধ্যে। কথাটা প্রচার হতে দেরি হয় না। পদ্মাপাড়ের জমিদার মিতিনবাবু খবরটা শোনার পর ভাবলেন, এটা শীতলবাবুর কাজ তা হয়েই পারে না। হয়তো শীতলবাবু পটল লাঙা থেকে একপাল ভূত এনে লোহারামবাবুর বাগান বাড়ির দখল নিয়েছে। আসল খবরটা জানবার জন্যে মিতিনবাবু নিধিরাম গোমস্তাকে পাঠাতে চেয়েও শেষমেশ নিজেই ঘোড়ার পিঠে চেপে বসলেন। লোহারামবাবুর শুকনো মুখটো দেখে তিনি বুঝলেন একটা কিছু ঘটেছে। তাহলে লোহারামবাবু তো কখনোই বেজার মুখে থাকার মানুষ না। লোহারামবাবুর মুখ থেকে সব বৃত্তান্ত শুনে মিতিনবাবু বুঝতে পারলেন শীতলবাবুই যত সব নষ্টের মূলে। লোহারামবাবু মিতিনবাবুকে বললেন, আমার বাগান বাড়িটা ভূতের বাগান বাড়ি হলে আমার কিছু যায় আসে না। তাই বলে দেশের ভূতের বদলে কোথাকার পটল ডাঙার ভূতেরা বাড়িটা দখল করে নিয়ে ভূতের বাড়ি বানাবে, সেটা তো সহ্য করা যায় না। দুজনে বেশ কিছুক্ষণ ফিসফাস করে বলা বলির পর মিতিনবাবু বললেন, পদ্মাচরের দখল নিতে মানুষের লড়াই হয়, এবার না হয় ভূতে ভূতে লড়াই হবে। লোহারামবাবু কি যেন ভেবে বললেন, মিতিনবাবু, আমি ভাবছি আমার ভূত বাহিনী কি আমার বিরুদ্ধে গোপনে গোপনে শীতলের পক্ষে কাজ করছে কিনা কে জানে। বলেন কি লোহারামবাবু, আমার তো সেটাই মনে হচ্ছে। ক্যাকটার উপর আমার ভূতেরা মোটেই খুশি নয়। বিষয়টা তদন্ত করার জন্য খটমট নামের ভূতটাকে লাগিয়েছি। আমার ভূতগুলোকে খুশি করে বাগান বাড়ি থেকে শীতলবাবুর ভূতগুলোকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে। ভূত তাড়ানো গুনিন টুনিন আনা লাগলে আমাকে বলেন, আমি ঘোড়া ছুটিয়ে এনে দিচ্ছি, মিতিনবাবু বলে উঠলেন। না না, গুনিন টুনিনের দরকার নেই, তাহলে তো এই তল্লাটে ভূতের নামগন্ধ থাকবে না। আমি দেখছি ভূত দিয়ে ভূত তাড়ানো যায় কিনা। মিতিনবাবু চলে যাওয়ার পর খটমট এসে হাজির হল। লোহারামবাবু যা ভেবেছিলেন তাই। খটমট বলল, আপনার ওপর ওদের তেমন রাগ নেই, তবে আমাদের পালের গোদা গ্যাঘর ওপর ওরা বেজায় গোসা করে আছে। ওদের নাকি আপনার কাছে একটা দাবি দাবি, কি শত চেষ্টা করে ওদের কাছ থেকে জানতে পারিনি। কাল রাতে অমাবস্যা আর বারটাও শনিবার, দক্ষিণগড়ের শেওড়া তলায় আমার ভূত বাহিনীর সবাইকে রাতের আড়াই প্রহরে হাজির হওয়ার কথা জানিয়ে দেখো খটমট, আর তখনই আমি ওদের দাবি দেওয়ার কথা শুনবো, এই বললেন লোহারামবাবু। লোহারামবাবু ষোলো বেহারার পালকিতে চড়ে পরদিন রাতে দক্ষিণগড়ের শেওড়া তলায় হাজির হলেন। আগে থেকে পাইক পেয়াদারা বসবার জন্য সুন্দর আয়োজন করে রেখেছে। লোহারামবাবু বেজায় খুশি, পালের গোদা গ্যাঘো ভূতরা সবকিছু তদারক করছে। লোহারামবাবু ভাবলেন, তাহলে ওরা গ্যাঘোকে অমান্য করার সাহস করেনি। সভা শুরু হল লোহারামবাবুকে বন্দনা করার মাধ্যমে, যেটা হয় আর কি। লোহারামবাবু কথা শুরু করলেন, তোমাদের বন্দনাকে আমার আর ভালো লাগছে না। বাবুর কথা শুনে খটমট বলল, আমরাই যখন ভালো নেই আপনি ভালো থাকবেন কিভাবে? আমার বাগান বাড়ি অন্য দেশের ভূতেরা দখল করে সাইনবোর্ড লিখেছে ভূতের বাগান বাড়ি, তোরা তো দেখি ভয় পোগার পার হলি, কেন জবাব দে গেঘো। এ বিষয়ে আমি তদন্ত করে দেখছি তোরা কি তদন্ত প্রতিবেদন শুনতে চাস। গেঘো কোন জবাব না দিলেও সবাই একসঙ্গে বলে উঠল, না না, আমরা ওটা শুনতে চাই না। তোদের দলের সর্দার গ্যাঘোর প্রতি তোদের আস্থা কমে গেছে তাই না? এবারও ভূতেরা তার প্রশ্নের জবাব না দেওয়ায় লোহারামবাবু বললেন, গ্যাগই তোদের সর্দার থাকবে, তবে তোদের কোনো কথা থাকলে আমাকে বলতে পারিস সবার পক্ষ থেকে একজন। লোহারামবাবুর কথা শুনে সবাই একে অপরের দিকে তাকাতে থাকে। মাঝে সারিতে বসা চটর পটর নামের একটা ভূত করো জোরে বলল, প্রণাম মহারাজ, ভয়া বলবো না, নির্ভয়া বলবো। তার কথা শেষ করতে না দিয়ে লোহারামবাবু বললেন, বড়িতা না করে যা বলবি বলে ফেল। আমাদের তো কোন স্থায়ী আস্তানা নেই মহারাজ, আমরা গাছে গাছে ডালে ডালে, তা তো আপনার বুঝায় বলতে হবে না। মনীষী সমাজে তো আমাদের জায়গা নেই, আপনার দয়ায় আমাকে নাকে নাকে কথা বন্ধ হইছে, তা না হলে তো আপনার লোকে আমাকে চলা সম্ভব হতিনি। আমাকে এবারও লোহারামবাবু তার কথা থামিয়ে দিয়ে বলেন, যা বলবি সোজা করে বলতে পারিস না। খটমট বাবাজি চটর পটর কি বলতে যাচ্ছে তুই যদি জানিস তবে তোর মুখ দিয়ে শুনি। আমি তদন্তে যা জেনেছি তা হচ্ছে আপনার ভূতেরা একটা স্থায়ী আস্থান হিসেবে আপনার বাগান বাড়িটা যাচ্ছে, এই বলল খটমট। বাগান বাড়ি কি আর আমার বাগান বাড়ি আছে, এখন তো ওটা ভূতের বাগান বাড়ি। হ্যাঁ, আমাকে আদেশ দেন, আমরা শেতলবাবুর ভূতগুলোকে মেরে ধরে পদ্মার ওপারে রেখে আসতেছি। ওখানে উপস্থিত ভূতগুলো একসঙ্গে বলে উঠল, লোহারাম মিত্তির এই সময় ধরে ভাবলেন, বিষে বিষক্ষয়, ভূতে ভূতক্ষয়, শীতলের ভূতগুলোকে তাড়াতে না পারলে আমার তো কোনো অস্তিত্ব থাকবে না। যাক, ওদের কথায় রাজি হয়ে যাই। হ্যাঁ, আমি এক কথায় রাজি, আমার বাগান বাড়ি তোদেরকে দিয়ে দিলাম। শীতলের ভূতগুলোকে মেরে ধরে পদ্মার ওপারে রেখে এসে আমাকে খবর দেওয়ার পর আমি তোদেরকে ঘটা করে ওখানে উঠিয়ে দেব। লোহারামবাবুর কথা শুনে ভূতেরা তার নামে জয়ধ্বনি দিয়ে উঠে সবাই মিলে বলল, আপনি কন তালি পরে শীতলকে ওদের লগে লাগে গাঁও ছাড়া করে দিই। না না, হাজার হলেও ও তো আমার ভাইরা ভাই। তারপর দু দলের ভূতে ভূতে একটা লড়াই হলো বটে, বাগান বাড়ির আশেপাশের লোকজন সে রাতেই টের পেল লোহারামবাবুর বাগান বাড়ির দিকে কিছু একটা হচ্ছে। প্রচন্ড ঝড়ে গাছপালা ভেঙে পড়ছে, ওদিকে যেন বিদ্যুৎ চমকাচ্ছে। সারা রাত ধরে দু দলের ভূতেদের মধ্যে প্রচন্ড লড়াইয়ের পর ভোরের একটু আগে কারা যেন পদ্মার চরের দিকে দুটা পায়ে ছুটছে এরকম মনে হল। তার বাগান বাড়ি বেদখল হয় লোহারামবাবু বেজায় খুশি হলেন। শুনছেন রেডিও ফুটি রেডিও এফএম চলছে ভূতের ফর্ম হওয়ার ক্লাব, আমার সাথে আছেন
আসিন, আমি তুহিন।
ওকে, তো তাসিন এবং তুহিন আজকে ফার্স্ট টাইম তাহলে এসেছেন, এবং ফার্স্ট টাইম এপিসোড যেটা পেয়েছেন সেই এপিসোডটা শেষের দিকে একটা হয়েছে, 46 মিনিট স্টুডিও হচ্ছে সময়, তো পুরোটা সময় সাথে ছিলেন তাসিন এবং তুহিন। আশা করি নেক্সট এপিসোড আবারও অবশ্যই আসবেন স্টুডিওতে। তো কি পেতে পারি এরপর যখন আসবেন আপনারা আপনাদের কাছ থেকে?
আমরা চেষ্টা করব জিনের ব্যাপারে, মানে জিনদের ব্যাপারে
অনেক কিছু হয়তো জানতে পারবো। তো যাই হোক, তো প্যারানর্মাল বিষয় বলতে আসলে যে বিষয়গুলো আসে বা যে বিষয়গুলো আসলে আমরা জানতে পারি, তো সেই বিষয়গুলো আসলে প্যারানর্মাল থাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, বেশ মানে ব্যাখ্যা ট্যাখ্যা খুঁজে পাওয়া গেলে তখন সেটা প্যারানর্মাল থাকে না। তো যে কোনো কিছুই আসলে আপাতত দৃষ্টিতে যেটা মনে হয় প্যারানর্মাল, আশা করবো আপনারা সেই প্যারানর্মালটা আসলে কেন প্যারানর্মাল সেই ব্যাখ্যাটা খোঁজার চেষ্টা করবেন, তবে সেই বিষয়গুলো আরো অনেক বেশি ইন্টারেস্টিং হবে আমার সেটা মনে হয় বিশ্বাস করি। অথবা facebook.com/radiofurti এই হচ্ছে আমাদের রেডিও ফুর্তি অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজের ঠিকানা, সেখানে মহানগরের পোস্ট রয়েছে, কমেন্ট করে আপনি সময়টাতে আপনার কথাগুলো আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আর তাহসিন এবং তুমি এতক্ষণ ছিলেন আমাদের সাথে, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আশা করি সময় এনজয় করেছেন। তো আবারও কোন একটা এপিসোডে আবারও তাহসিন এবং তুমির সাথে আরো অনেক কথা হবে, তাদের হর কথা আরো যারা আছে হয়তো তাদের সাথেও কখনো কথা হবে। তো এই মুহূর্তে যদি হিডেন ওয়ার্ল্ড এই হর ক্লাবের যে মেম্বার শুনছেন, এবং আমরা জানি যে তুহিন তার অনেক বন্ধু বান্ধব আজকে আমাদেরকে শুনছেন, এবং তুহিন নিজেও অনেক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত, তাহসিন সে নিজেও গানও করেন আমি যেটা জানি, হয়তো সামনে কোনো একদিন আমাদের হর ক্লাবের কোন এক আড্ডায় বসে আমরা তাহসিনের গানও শুনতে পারবো। এবং আপনারা যে সকল বন্ধুরা আপনাদেরকে শুনছেন, আপনারা যে সাংস্কৃতিক সংগঠনগুলো করেন সেখানকার অনেক মেম্বাররা আপনাদেরকে শুনছেন, তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা পুরোটা সময় সাথে থাকার জন্য, অন্তত বন্ধুর আর স্টুডিওতে আসা উপলক্ষেও যদি যদি শুনে থাকেন, আশা করি আজকের গল্পগুলো যদি ভালো লেগে থাকে হয়তো ভবিষ্যতে আপনারা আবারও শুনবেন। তো এই সময়টা আমাদের সাথে আছেন আরাফাত, রূপম দারুণ লাগছে, সাথে আছে অভিমানী নীল আছেন আমাদের সাথে। দেশের বাইরে কিভাবে শুনবো? অ্যাপ দিয়ে শুনবেন, একদম খুব সহজ একটা উপায়। প্লে স্টোরে চলে যাবেন, গুগল প্লে স্টোরে, সেখানে রেডিও ফুর্তি লিখে সার্চ করলে আপনি রেডিও ফুর্তির অ্যাপটা পেয়ে যাবেন। আর যদি আপনার আইওএস যদি আপনি ইউজ করে থাকেন, দেন আপনি যেটা করবেন যে অ্যাপ স্টোর যেটা রয়েছে সেখানে রেডিও ফুর্তি লিখে সার্চ দিলে একদম শুরুতেই রেডিও ফুর্তির অ্যাপটা চলে আসবে। তো ঠিক এই সময়টাতে আমরা আমাদের হাতে আরো যে কয়েকটা জিনিস আছে সেটা হচ্ছে আনসেন্সর স্টোরি অব দ্য উইক আছে আমাদের সাথে, এবং আমরা একটা গান শুনবো আজকে ভূতের ফিল্ম হল ক্লাব বিদায় নিবো আমরা সেই গানটা শুনতে শুনতে। এই গানটা তাসিম শুনতে চাচ্ছিলেন, যে গানটা এই দূর পরবাসে তাসিমের জীবনের একটা বড় অংশ প্রবাসে কেটেছে
ওই সময়টাতে একটু শুনতাম, ভালো লাগতো, ফিল করতে পারতাম।
হ্যাঁ, আসলে খুবই সুন্দর একটা গান, টুলু ভাইয়ের গান, এবং টুলু ভাই আমাদের ভূতের ফিল্মে বেশ কয়েকবারই তার কিছু রেকর্ডিং বাজানো হয়েছে। তো আশিকুজ্জামান টুলু তিনি নিজেও প্রবাসে থাকতে থাকতে এই গানটা লিখেছিলেন, গিয়েছিলেন। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক, এন্ড দেন এই দুটো পরবাসে এই দুটি অডিও ক্লিপ মানে আনসেন্সর্ড স্টোরি এবং গান শুনতে শুনতে আজকের ভূতের ফিল্ম হরর ক্লাব থেকে আমি সৃষ্টিও বিদায় নিয়ে নিচ্ছি। আমার আজকের সাথে দুজন মেম্বার আছেন তাদের নিয়ে, আশা করি আপনার পুরোটা সময় খুব ভালো কেটেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, বিদায়।
Uncensored Story of the Week. আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমার নাম মামুন, আমি বলছি ঢাকা থেকে, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। রাসেল ভাই, আজকে যে ঘটনাটি আমি বলবো সেটি আমার সাথে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা। ঘটনাটি অনেক প্রভাব ফেলে আমার জীবনের উপর, এখন আমি অল্প কিছু যে ভয় পেয়ে উঠি। যেমন রাতে অন্ধকারে আমার মনে হয় এই বুঝি কেউ আসলো, এই বুঝি আমাকে কেউ ধরে নিয়ে যাবে, এই বুঝি আমাকে কেউ খুন করবে, অথবা রাতে অন্ধকারে কোনো গাছ দেখলে তো কথাই নেই, আমার ভয় আরো দ্বিগুণ বেড়ে যায়। এর কারণটা আমি বলছি রাসেল ভাই, ঘটনাটি ঘটে গত বছর। গত বছর আমি ডিসেম্বরে আমার গ্রামের বাড়ি যাই, আমার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। গ্রামের বাড়ি গিয়ে দ্বিতীয় দিন আমি ঠিক করি আমি তালবাগানে যাব। আমি আর আমার বড় বোন আমরা দুজনে তালবাগানে যাই, অনেকদিন ঘোরা হয়নি তালবাগানটা। আমরা তালবাগানে গিয়ে কথা বলতে থাকি, গল্প গুজব করি, তারপর আমরা ঠিক করি না তালবাগানে আর ভালো লাগছে না, কেমন একটা ঘুমট ভাব, নদীর পাড়ে গিয়ে কিছুক্ষণ বসে থাকবো, একটু ভালো লাগতে পারে। বলে রাখা ভালো রাসেল ভাইয়া, তালবাগান থেকে নদীর দূরত্ব অল্প একটু, তালবাগান থেকে নদীর দূরত্ব পায়ে হেঁটে যেতে লাগে 2 মিনিট। আমরা দুজন মিলে হাঁটছিলাম তালবাগানে, একদম শেষ প্রান্তে যাব। শেষ প্রান্তে যে শেষ গাছটি আছে সেই শেষ গাছটি অনেক বড় এবং আমাদের কেন জানি চোখ পড়লো সেই তাল গাছের উপরে। তাল গাছের উপরে চোখ যেতেই আজকে উঠে আমরা দুজন, আমরা দেখতে পারি সাদা শাড়ি পরা একজন মহিলা তাল গাছের উপর বসে আছে, বসে আমাদের দিকেই তাকিয়ে হাসছে। সেই সাদা শাড়ি পরা মহিলার চুল অনেক লম্বা, তাল গাছের উপর থেকে সেই চুলটি একদম মাটি পর্যন্ত চলে গিয়েছে এবং তার চোখ দুটো অনেক বড় বড় এবং লাল টকটকে এবং মুখ অনেক বিভৎস, মনে হয় মুখ কেন কেউ যেন থেতলে দিয়েছে। সেটি আমাদের দিকে তাকে খুব বাজে ভাবে আসছিল, সেটি দেখে প্রচুর ভয় পাই আমরা। আমার যে বড় বোন সে বড় বোন যে একটু ভীতু টাইপের, আমি একটু সাহসী, তো আমার বড় বোন তো এটা দেখে ওখানে সেন্সেস হয়ে পড়ে। আমি হালকা ভয় পাই, আমি সেটা দেখে সেন্সেস হইনি, কিন্তু আমি দৌড়ে পালানোর চেষ্টা করি, কিন্তু আমার বড় বোন সেন্সেস হয়ে পড়েছে, আমি ওকে নিয়ে ওঠানোর চেষ্টা করি কিন্তু পারি না। আসলে সেই সিচুয়েশনে অনেক অনেক ভয় লাগতে থাকে আসল ভাই। তারপর আমি চিন্তা করি কি করি কি করি, সেই জিনিসটা যদি আমার কোনো ক্ষতি করে আর আমি তো বড় বোনকে ফেলেও যেতে পারি না। তারপর আমি ওখানে চিৎকার করা শুরু করি, চিৎকার অনেকক্ষণ করতে থাকি, প্রায় 2 মিনিট চিৎকার করি। এই মুহূর্তে সেই মুহূর্তে দেখতে পাই সেই সাদা শাড়ি পরা সেই মহিলাটি উল্টো হয়ে নিচের দিকে নামছে। তারপর তো আমি আরো ভয় পাই এবং আমিও সেন্সেস হয়ে পড়ে যাই ওখানে। তারপর দিন সকালবেলা আমাদের রাস্তার পাশে যাওয়া মানুষরা উদ্ধার করে, আমাদের চিনে তারা অনেক আগে থেকে। তারপর আমাদের বাড়ি নিয়ে যায়, বাসায় নিয়ে গিয়ে আমাদের মাথায় পানি দেয়। তারপর আমাদের অনেক জ্বর ওঠে, প্রায় 7 দিন পর্যন্ত জ্বর থাকে। এর মাঝখানে একজন হুজুর আনে পাশের মসজিদ থেকে হুজুর আমাদের পানি পড়া দেয়, কিছু তাবিজ দেয়। তারপর রাসূল ভাই কিছুদিন পর আমরা সুস্থ হয়ে যাই আল্লাহর রহমতে, এখন আমরা একদম সুস্থ। আর আমাদের সাথে কিছু ঘটেনি, কিন্তু সেটার প্রভাব অনেক বাজে ভাবে পড়েছে, যা আগেই বলেছি। তো রাসূল ভাই, এটাই ছিল খুবই বিভৎস এক ঘটনা আমার সাথে ঘটে যা। ভালো লাগলে ঘটনাটি প্রচার করবেন। ধন্যবাদ।
Exclusively on FusionBD.com.